This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabto Bolibo, Recharge Yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজে কিপিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। জেবিএসবির 143 পর্ব শুরু হলো আজ এবং শুরুতেই আমরা আরজে রাজুর কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে জেবিএসবির মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কি দিয়ে আমাদের আজকের অতিথি অপূর্ব। চাঁদপুরের কচুয়াই অপূর্বর বসবাস, সেখানে তিনি বেড়ে উঠেছেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে অপূর্ব মেজ। বাবা মসজিদের ইমামতি করেন এবং মা গৃহিণী। ছোটবেলা থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন অপূর্ব, আর সেজন্যই ভালো রেজাল্ট করে মা বাবাকে খুশি করতে চেয়েছেন। সবসময় মানুষের উপকার করেছেন, বিপদে আপদে তাদের পাশে থেকেছেন। মায়ের হাতের যে কোনো রান্না তার ভীষণ প্রিয়। খেলতে ভালোবাসেন, বিশেষ করে ক্রিকেট তার সব থেকে পছন্দের খেলা। সবকিছু মিলিয়ে অপূর্ব আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে, কিন্তু কেন সেটি জানতে চলে যাচ্ছি আর জি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে অপূর্ব রয়েছে আজকে জেবিএসবির মঞ্চে এবং অপূর্ব সরাসরি আপনাকে যে প্রশ্নটি করতে চাই, আপনার বিবেকটিকে কে জাগিয়েছে যে কারণে আজকে আপনি লাখো জনতার মুখোমুখি?
আসলে আমি বর্ষা নামে একটা মেয়ের গল্প শুনছিলাম,
অনেক আগের।
ওনার গল্পটা শুনি এবং আমার পাশাপাশি আমার উম্মের বড় ভাই আজারুল ইসলাম আর কি, উনি আমাকে এবং আমার দুই এক ফ্রেন্ড রাজু সাইফুল, ওরা আমাকে অনেক যথেষ্ট হেল্প করেছিল জাহিদ, ওদের মাধ্যমে আমি আসলে ওদের রেটেতে আসি আর কি।
তার মানে তো আপনি অনেকদিন ধরে চেষ্টা করছেন?
জি।
ওকে, সো ওই স্টোরিটা শোনার পরে আপনি রেডিওতে এসেছেন, মানে ওই স্টোরির সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে বা কোনো ধরনের?
না, ওই স্টোরির সাথে আমার তেমন যোগাযোগ নেই, তবে আমি খুব মানে আসলে যে খারাপ মানুষে ভালো হয় সেদিকে লক্ষ্য করে আমি এখানে আসছি আর কি।
ওকে, তাহলে আপনার এখানে বলার উদ্দেশ্যটা আসলে মূলত কি তাহলে?
মূলত হলো আমার মতো ভুল যেন কেউ না করে আর কি।
অনেক অনেক ধন্যবাদ অপূর্ব আপনাকে এবং একই সাথে ধন্যবাদ জানাই যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন এবিসির সাথে। আমরা এই পর্যায়ে একটু কথা বলতে চাই আমাদের সঙ্গে যিনি আছেন, বরাবরের মতোই থাকেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠানের শেষে তার মূল্যবান মতামত প্রদান করে থাকেন। আজকের যিনি অতিথি আছেন তার সম্পর্কে পুরোপুরি তিনি জানবেন এবং শেষে গিয়ে তিনি তার মূল্যবান মতামত জানাবেন। ওকে প্রিয় শ্রোতা, বরাবরের মতোই থাকছে SMS পোল, যেকোনো মুহূর্তে আপনি চাইলে অনুষ্ঠানটি যেকোনো মুহূর্তে আজকে যিনি কনফেস করছে তাকে তার বলার ক্ষমতাকে বন্ধ করে দিতে পারেন আপনার ভোটের মাধ্যমে। আমরা শুরু করছি JBSB এবং শুরু হচ্ছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। জি শুরু করুন আপনি।
আমি খুব ছোট, আমি ক্লাস ফাইভে পড়তাম, তখন আমি ছোটবেলায় মেধাবী ছিলাম, তো আবার দুষ্টমের জন্য লেখাপড়ার জন্য কখনো মেয়ের মার খেতে হয়নি বাবা মার কাছ থেকে, কিন্তু দুষ্টমের জন্য অনেক মার খেয়েছি। তো আমাকে বাড়িতে রাখা হয়নি, আমাকে হোস্টেল যেটাকে বলে আর কি ছাত্রাবাসে দিয়েছিল অন্য একটি থানাতে, একটা মাদ্রাসা ভর্তি করা।
ছাত্রাবাসে কেন দিল?
বাড়ি থেকে লেখাপড়া হয় না, আর আমাদের ছোটবেলায় সবাই দূরই লেখাপড়া করেছে, তো সেখানে লেখাপড়া করাতো। তো আমি যখন ক্লাস থ্রি থেকে ফোর উঠবো সেখানে ভর্তি না করে আমাকে ফাইভে ভর্তি করানো হয় আর কি মাদ্রাসায়। ভালো স্টেশন ছিলাম এই জন্য, ওরে ওখানে নিয়ে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ওখানে আলাদা ছিল, মেয়ে ছেলে আলাদা ছিল আর কি মাদ্রাসাটি। তখন আমি ভর্তি হয়ে তিন মাসের মতো ক্লাস করি, তখন একটা মেয়েকে হঠাৎ করে আমি একদিন দেখি, ছোট ছিলাম তো তখন, মেয়েটাকে আমার মানে কেমন জানি ভালো লাগে যায়, মেয়েটাকে আমাকে খুব তাকাইতো প্রতিদিন, মানে আমার যে আমার রুমটা বিপরীত পাশে ওই মেয়েটার রুমটা, তো ওখান থেকে জানা দিয়ে তাকালে আমাকে দেখা যায় আর আমি তাকালে ওকে দেখি। প্রতিদিন দেখতে দেখতে একসময় ওর মাঝে আমার কাছে মানে ও আমাকে ভালোবাসে আর কি, সেটা পরবর্তী দেখেন টের পাই। পরবর্তীতে আমরা দুজনে মানে কি
মাদ্রাসার মধ্যেই মানে পাশাপাশি ক্লাস ছিল
পাশাপাশি,
ওকে।
পরবর্তীতে পরে মেয়েটা আমাকে একদিন ডাই কেন নেয়, তো
ছাত্রাবাসে থাকা অবস্থায় ক্লাস ফাইভে
ফাইভে
আপনি ফাইভে ও
ও ফাইভে আমার এক
ক্লাসে ক্লাসে
জি।
আচ্ছা,
আর এখানে বলতে আমরা যারা ছোট তাদেরকে একটু চাপটা কম দিত, কারণ দূর থেকে আসে লেখাপড়া করতাম, তো ওই জন্য মায়া করতো সবাই, তো কম চাপ দিত, যেদিকে ইচ্ছা এদিকে যেতে পারতাম। পরে মেয়েটা আমাকে একদিন ডাকতে বললো, আচ্ছা তোমাকে আমি পছন্দ করি, তুমি আমাকে পছন্দ করো কিনা। পরে তখন আমি বুঝতাম না, পরে জানতাম যে আচ্ছা আমরা ফ্রেন্ড, সমস্যা নাই আমরা ফ্রেন্ড ছিলাম। পরে চার মাস যাওয়ার পর একদিন মেয়েটা বলতেছে, আচ্ছা চলো আমরা একদিন মানে একটা মেলা হয় ওদিকে, চলো মেলাতে ঘুরে আসি। হুজুর মানুষ, আমাকে দেখলে তো সবাই মারবে। এর মাঝে কিছু ফ্রেন্ড আমার তৈরি হয় ওখানে, যেমন বহিরাগত কিছু ছেলে আছে যারা মানে পাশে দিয়ে আবার ট্রেন রাস্তা আছে, তো ওখানে কিছু বখাটে ছেলে ওদের সাথে আমার পরিচিত হয়, মানে গাঁজার নেতা বা মত ওরা খায় আর কি। আমার একটু সিনিয়র দুই বছর, কিন্তু আমার সাথে চলাফেরা করতো, মানে বাবা মার কাছ থেকে আমি টাকা পয়সা নিতাম, তো এমনি ওদেরকে খাওয়াইতাম, পরিচিত হইতাম। পরবর্তীতে আস্তে আস্তে ওরা আমার ফ্রেন্ড হয়ে যায়, তো মাঝে মাঝে আমি সময় দিতাম। তো ওরা একদিন দুদিন আমাকে বললো যে তুমি তো ইচ্ছে করলে এখানে থাকো, ইচ্ছে করলে সিগারেট খেতে পারো, তো সিগারেট খাও। তখন আর মোবাইলের চোখটা আমার ছিল না, কারণ মেয়েকে বললো, মেয়েটা একটু ধনী ছিল আর কি। পরে মেয়েটা বলছিল, তোমার যদি কোনো ফোন থাকে বা কারো তুমি আমার নাম্বারটা রাখতে পারো। তখন আমি বলতাম যে না, আপনাদের আপনার সাথে তো হবেও না, আর আমরা তো ফ্রেন্ড, মানে এটাই বলতেছিলাম, তখন আমি এতটা বুঝতাম না। পরে কিছুদিন পর আমার বড় ভাইয়ের একটা বিয়ে হয়, মানে চাচাতো ভাইয়া। পরে একদিন রাত্রে উনি বলে আর কি, আসলে তখন তো আর কি এত কিছু বুঝতাম না, তো বলতেছে যে কেউ দেখো না আজকে কিন্তু ওরা বিলাই মারবে, মানে তখন ফালদামি করে এটা বলতো, তো আমি তো আর বুঝতাম না যে আসলে কি বিলাই মারবে। পরে আমি বলছি, আচ্ছা দেখি বাসর রাতে নাকি বিলাই মারবে প্রথম রাতে, আছে কি এটা দেখবো। পরে আমরা তিন চারজন মিলে দুষ্টামি করে, আর পুরান ঘর ছিল তো, যেমন ওই যে বাসের ই আর কি চলা
চাটাই দেওয়া,
হ্যাঁ, তো ওটাতে দেখা যাইতো একটা শারিকেন বলে যেটাকে, ছোট কফি মানে গ্রাম অঞ্চলে থাকে, ওটাতে জ্বালানো ছিল টিপটিপ করে। তো ওটাতে দেখলাম যে একজন আরো দুজনের, তো ভাবছিলাম এটাই মনে বিলাই মারা বলে। তো তখন থেকে আমার খুব শখ হলো আর কি, যে কখনো যদি বড় হই বুঝি তাহলে বিলাই মারবো। পরে ওই মেয়েটাকে আমি প্রস্তাব করলাম,
কোন মেয়েটা, যে মেয়েটার সঙ্গে আপনার সম্পর্ক ছিল, জান্নাত নাম, জান্নাত নাম, আচ্ছা।
পরে ওই মেয়েটা বলে, আচ্ছা ঠিক আছে, আমি
কি বলেন কি বলেন,
পরবর্তীতে বলে, আচ্ছা তুমি কিভাবে বলবে মানে কিভাবে করবা। পরে বলতে, আচ্ছা সমস্যা নাই, তুমি একদিন রাত্রে সন্ধ্যার পরে তুমি মানে আমার যে ম্যাচটা ওটার পাশেই আমাদের বাড়ি, তো আমার ম্যাচটা থেকে পাঁচ মিনিট হাইটে গেলে একটা বাগান পড়ে, ওই বাগান আর কি খেজুর বাগান কয়েকটা গাছ এরকম বাঁশের ধারের মতো, ওখানে গেলে বাজায়। তো আমি একটু সাহসী ছিলাম, পরে আমি ওকে বলি, আচ্ছা তুমি ওখানে আসো আমি দেখাবো। পরে আসছে, পরে ও আমাকে প্রথমে জড়িয়ে ধরছে, তো আমি তো অতটা বুঝতাম না যে আসলে অতটা সেন্সিটিভ তখন কাজও করতো না, যে অতটা দোষ ওই সত্যি আমি কখনো কোনো কোনো করি না। পরে ওর সাথে আমারই সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বী হয়। তারপরে প্রায় আট মাস যাওয়ার পর এরকম ভাবে চলতেছিল,
মানে এগুলো আপনারা পরবর্তীতে কন্টিনিউ করেছেন,
মানে যখন বুঝতাম যে আসলে একটু কিছু ভালো লাগে,
তো তারপর থেকে এগুলো কন্টিনিউ
মাঝে মাঝে করতাম,
এগুলো করার পরে
ওই দেশে আমাকে আকৃষ্ট করতো।
আচ্ছা, তো এগুলো করার পরে আপনারা ফ্রেন্ডের সাথে আলোচনা করতেন, কোনো বন্ধু বান্ধবের সাথে?
হ্যাঁ, আমার ওই ফ্রেন্ডের সাথে আলোচনা করতাম, যে বললাম যে গান্ধাজি কিছু বখাটে ছেলে বাহিরের, ওরা লেখাপড়া করতো না আর কি।
ওরা কি আপনার মাদ্রাসায় আসতো?
না, ওরা ওখানে থাকতো
লোকাল।
হ্যাঁ,
ওদের সাথে আলোচনা করতেন আপনার ফ্রেন্ডের সাথে, তো ফ্রেন্ডরা কি বলতো?
ও বলতো মেয়েটা খারাপ না, দোষ আছে, মানে অনেক ধরনের কমেন্ট করতো, কর সমস্যা নেই আমরা সাপোর্ট দিই, ওদের ধারাও এইসব কিছু বলতো। তো পরে বলতো, আচ্ছা ঠিক আছে। পরে কইতে আছে, তুমি মাঝে মাঝে নেশা টেশা কর, তাহলে অনেক দীর্ঘ সময় দিতে পারবি। তখন তো বুঝতাম না, মানে ওরা ওই যে বটের থেকে নাকি তখন ডাইল কিনছি এরকম কিছু আনতো, আবার ট্যাবলেট আনতো, তো ওরা এগুলা খাইতো, বেশিরভাগই গাঁজা এগুলা খাইতো আর কি। যেগুলো সবসময় চোখ লাল থাকতো, আমি বললাম কি খাও এত চোখ লাল থাকে, পরে ওরা বলতো যে এটা খাইলে আমাদের সবসময় মেজাজ ঠান্ডা থাকে, কারোকে আমরা ইয়া করি না, ভালো থাকে মন। আমি কাছে একদিন আমার খাওয়া, পরে আমি প্রথম একদিন খাই, হওয়ার পরে আমার মাথাটা খুবই গুড়ান দেয়, মানে তখন চোখ কিছুই দেখতে পাই না, হাঁটতে পারি না। পরে আমি মাদার সাথে আসি, আসলে পরে আমাকে টিচার অনেক মারধর করে, তুমি কোথা থেকে আসলো, মানে আমি মানে যে পথ আমি 5 মিনিটে আসতে পারি ওই পথ আমি হারিয়ে ফেলছি, দুনিয়া ঘুরে মানে ওই পথ জায়গাটা চিনি না। পরবর্তীতে রাত্রে অনেক সময় আসি, পরে আমাকে মারধর করে, পরে আমি রাত্রে শুয়ে থাকি, পরে সকালে উঠে দেখি আমার পুরো শরীরে ব্যথা, তখন আমি
তখনও বুঝিনি মারধর সময়টা।
হ্যাঁ, মাসে পরবর্তীতে কিছুদিন পর ওই মাদের সাথেই একটা চুরি হয়, চুরি বলতে মোবাইল, মানে হেডমাস্টার একটা মোবাইল চুরি হয়, তো চুরিটা করে মানে গ্রামের একটা ছেলে। তো আমরা হুজুরে আবার খুব ভালো জানতো, আমরা তিনটা ফ্রেন্ড হুজুরের কাছে সবসময় হুজুরের সেবা যত্ন করতাম, তো হুজুরে আমাদের মানে একটা কি ইয়া করতো যে দেখছে আমরা সবাই ভালো ছাত্র, তো আমাদের প্রতি একটা আলাদা টাকা দিচ্ছে, তোমরা এসব সবসময় তোমার দেখা টোনা দিতে ফাইভেটো করতাম, তো হুজুরের মোবাইলটা হারিয়ে গেছে। তো সন্দেহ করছে আমাদের দুইজনকে, মানে তিনজনকে, এর মাঝে দুইজনকে বেশি সন্দেহ করছে আমার সাথে, পরে সবাইকে আমাদের অনেক মারধর করে যে তোমরাই নিছো তোমরাই বলো, কারণ তোমার কাছে এরকম কেউ আসে না। পরবর্তীতে সবাই তো সাক্ষী দিয়েছে, আমরা কেউই নিইনি, পরে আমাদের তিনজনকে অনেক মারধর করে, তোমার আটক করে রাখে 3 দিন, মানে রিমান্ডের চেয়েও বেশি মার, মানে অনেক রক্তাক্ত করে।
ওহো,
পরবর্তীতে ছোটবেলা পরে ওখান থেকে আমার বাবা মা উদ্ধার করে নিয়ে আসে, যে পরে ও তিনজনই মিলে পরে হুজুরে জরিপানা দেয়, নিতে চায় না, ওখান থেকে নিয়ে আসে, পরে সবাই তো পরে ওখান থেকে আমার জিততে হবে যে আসলে কি কারণে আমার দোষ দিল। আর 1 মাস পরে আমার পরীক্ষা হয়, মানে মাছ ধরার মাঝেও আমাকে ওখান থেকে নিয়ে আসে, কয়ে ঠিক আছে পরীক্ষাটা দেওয়ান, পরে ওখান থেকে আমি তখন আমরা ফার্স্ট পাইছিলাম সমাপনী পরীক্ষা, পরে সমাপনী পরীক্ষা দিই, পরে আমার গোল্ডেন প্লাস আসে, মানে ওটাতে এ প্লাস আসে, তখন ওখান থেকে আমাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে ওই ফ্রেন্ড গুলার সাথে আমার কন্টাক্ট হতো, যে ওই এলাকা আমার খুব ভালো লাগতো, ওই মেয়েটার বেশিরভাগই ওই মেয়েটার আকৃষ্ট দিতাম, ওই মেয়েটা আমাকে খুব লাভ করতো, ওইটা যে তুমি আমার কখনো ছেড়ে যাইও না, মেয়েটা আমি ভুল বুঝতো না। তো পরে ওখান থেকে চলে আসি, পরে ওই ছেলেগুলো আমাকে একদিন বলে যে তুই মাঝে মাঝে সময় পেলে আস, পরে বাড়ির কাছেই একটা আমাদের সাথে বলতেছে আপাতত তুমি 6 পড়ো এখানে, পরবর্তী তোমার না হয় অন্য ভালো একটা প্রতিষ্ঠান নিয়ে যাবো। পরে একটা আরেকটা মাদ্রাসা আমার এলাকায় ভর্তি হওয়ার হয়, পরে ওখানে আমি 6 ভর্তি হই, চিত্র ভর্তি হলে 6 মাসের মতো ক্লাস করার মাঝে, মানে প্রথম যখন ভর্তি হই হঠাৎ করে যে আমার ওখানে একটা মেয়েকে ভালো লাগে আর কি, মেয়েটার নাম শাহিন, তো মেয়েটা স্বপ্ন করে ছিল
ওই মাদ্রাসাতেই,
হ্যাঁ
ওকে,
ওটাও ক্লাসমেট ছিল,
ওকে,
ওই মেয়েটা আমাকে যখন ওর দিকে আমি তাকে মানে টাকা দায়ী করতে করতে এক সময় মানে ওটার মতোই আমার ভালোবাসা যায় আর কি দুজনে, যে লেনদেন করি, ও তখন আমাকে চিরকুট দিয়েছিল, আসলে অনেক ধরনের অনেক চিরকুট দেয় যে ছন্দ বানায়, তো আমি ভাবতাম যে উন্নয় পছন্দ করে এরকম কিছু ফ্রেন্ডটা পায় কি রে। তো একদিন ক্লাসে বসে রয়েছে, টেবিল একসাথে তো ফাইভেট ফোটাতো স্যারে, তো এই টেবিলের পায়ে দিয়ে আমার পায়ের ভিতরে ও একটু আসর দিয়েছিল, তো ওই ফ্রেন্ড আস দেখে ফেলছে, ওরা কিন্তু ফোন মেয়েটা কিন্তু তোর রিলি লাভ করে, তুমি মেয়েটার সাথে ফ্রেন্ড করো, টাইম ভাবছে এটা কোন ধরনের ফ্রেন্ড, সবার সামনে মেয়ে সরম বরম নাই, যদি থাকতো আমাকে আলাদা নিয়ে বলতো, তো বলতেছে যে এরকমই তুই যদি মেয়েটার সাথে রিলেশন করতে পারিস এক ফ্রেন্ড ওইটা কইতেছে, তাহলে তোর আমি 200 টাকা দেবো, তখন কিন্তু একটু টাকার ইয়েটা বেশি ছিল, তো আমি কইতেছি কি ও আমার লাগে ফাগল আর ওর লাগে আমি রিলেশন করতে, তো আমি তখন জানতাম না যে ওই ছেলেটার সাথে মেয়েটার এফআইআর আছে, মানে ছেলেটার সাথে স্যাম করে, তো আমার
ওই ছেলেটা আবার ওই মেয়েটার সঙ্গে শর্মিনের সঙ্গে প্রেম করে। আচ্ছা,
পরে বলতেছে তুই যদি ওর সাথে প্রেম করতে পারিস তাহলে আমি তোরে 200 টাকা দেবো, আমি আচ্ছা ঠিক আছে যা তোর আমি 1 সপ্তাহের ভিতরে মেয়েটার সাথে প্রেম করে দেখাবো। পরে আমি একটা বড় ভাইয়ের কাছে যাই, বড় ভাই বলতে আমাদের এলাকায় একটু ঘাউরাটা ফেটে ছিল বা বড় ধরনের, ও শুনতাম যে অনেকের কাছে অনেক ফ্রেন্ড টেম করতো, পরে ওনাকে আমি বলি যে ভাইয়া আসলে কিছু মনে করবেন না, উনি আবার একটু নেশাটা ফেটেছিল, যদি কেউ একটা কিছু দেয় বা কিছু গিফট দেয় তাহলে উনি খুশি হয়ে যায়, যেমন একটা সিগারেট মিগারেট খাওয়াইলে তার সাথে সব কিছু শেয়ার করে, সবসময় নেশা করে। তো বলছে যে ভাইয়া আমার একটা মেয়ে পছন্দ হয়, মানে মেয়েটা আমাকে পছন্দ করে, এখন কেমনে বুঝুন যে মেয়েটা আমাকে ভালোবাসে, কইতেছে তুমি একদিন মেয়েটার একটা চিটকুটি লাগবা, তো এই কয়েকটা লেখা লিখে মেয়েটাকে দিবা, যেমন আমি লিখে দেবো, পরে ভাইয়া লিখে দিছিল, পরে মেয়েটাকে আমি এটা দিই, বলছি যে তোমাকে আমি পছন্দ করি, পরে মেয়েটা আমার কাছে আচ্ছা ঠিক আছে তোমার কালকে জানাবো, পরে মেয়েটা আমাকে জানায় জানি তোমাকে রিলেশন করি, পরে ও বলে ও বিশ্বাস করে না, আমি বলি কি তুই এখনো বিশ্বাস করিস না মেয়েটা আমার পছন্দ করে, কেন না বলছে আচ্ছা ঠিক আছে মেয়েটার সাথে আমি শারীরিক সম্পর্ক করুন, তুই লোক দূরে থেকে দেখবি, আচ্ছা ঠিক আছে। বাড়ি থেকে আমার যাইতে মানে মাদ্রাসায় আধা ঘন্টার মতো লাগে, সেটা যাইতে হয় গ্রামের বাড়ি, তো পরে ওখান থেকে আমি কিছু আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে আমি একদিন বলি যে তুমি তোমাকে আসবা আমি তোমার সাথে দেখা করবো, পরে আসে পরে বলি যে তোমার সাথে আমি কিছু করবো, পরে বলতে কি করবা, বিয়ে করলে যেটা করে তখন আমি মোটামুটি জানি যে এসব করলে মানে এসব করে আর কি। পরবর্তীতে ওর সাথে আমি এটাও আবার করি ফিজিক্যাল রিলেশন,
ও রাজি হয়।
পরে বলতেছে ও দেখছে তো বলতেছে তোরে মানে পরে মেয়েটা ও ওখান থেকে চলে আসে, চলে আসার করতেছে তুই ওর সাথে করছস ঠিক আছে, ও তো আমার সাথে আমার সাথেও করছে, তো আমি কাছে ঠিক আছে সমস্যা করতো আমার কাছে তুই বাজে দি। পরে ও আমাকে 200 টাকা দিছে, পরে বলছে যে তখন আমি বুঝলাম যে আসলে জিতলে মনে অনেক কিছুই পাওয়া যায় এরকম বাজে ধরে।
ও তখন আপনার বাজির প্রতি একটা আগ্রহ তৈরি হলো। ওকে,
পরবর্তীতে মাঝে মাঝে আমি এবং তখন মেয়ের সাথে জড়াই যাই, যেমন সিগারেট, তখন তো গ্রামের বাড়িতে বেশিরভাগই কম দামি সিগারেট চলতো, তখন আমি চাল চুরি এটা সেটা চুরি করে সিগারেট খেতাম।
আচ্ছা,
এভাবে টাকা যেটা দিত
সিগারেট কেন খেতেন?
মানে ওটা খাইলে ধোঁয়া বার হয়, মানে কেমন জানি একটা ফিল করি, এই জন্য খাইতাম আর কি।
টেস্ট লাগতো?
টেস্ট বলতে এরকম কিছু বুঝতাম না, মানে যে চোখ মুখ লাল হয়ে যায়, ভিতরে গিলে চোখ মুখ লাল হয়ে যায় এরকম বুঝতাম।
মানে এখানে কিছু একটা ফিল হচ্ছে, নিজেকে একটু বড় বড় মনে হচ্ছে, ডিফারেন্ট লাগছে এরকম মনে হতো। ওকে,
এই জন্য আমি খেতাম। পরবর্তীতে ওই মেয়েটার 1 মাস যাওয়ার পরে মেয়েটা বিয়ে হয়ে যায়।
শারমিন,
হ্যাঁ,
জান্নাতের কি হয়?
জান্নাতের সাথে আমার আর ওখানে আসার পর আর কন্টাক্ট নেই।
মানে এটা তো আপনি যেই মাদ্রাসাতে শারমিনের সাথে করছেন একই মাদ্রাসায় জান্নাত ছিল না?
কান্নাকাটি করছি, পরে বলতেছে বাড়িতে দেখছে যে আমি আর লেখাপড়া করি না, সারাক্ষণই বা দুষ্টামি করি, আবার বাড়ি থেকে আমাকে নিয়ে আসে, নিয়ে এসে আবার অন্য একটা মাদ্রাসা ভর্তি করায় এবং মকতব থানাতে, ওখানে এসে আমার ক্লাস 6 এ ভর্তি করায়। মানে আর 2 মাস আছে পরীক্ষার, পরে ওখানে 2 মাস ক্লাস করি, ক্লাসে থাকে তো আমার একটা বড় ভাই, উনি এলাকার মানে ওই এলাকার স্থায়ী, মানে ওনার বয়সটা মোটামুটি তখন 18 হবে, আমার বয়স যদি 14 হয় ওনার 18 হবে আর কি, 4 বছর ডিফারেন্ট। তো পরে ওনার বড় ভাই একদিন আমাকে বললো আচ্ছা তুমি আমার সাথে একদিন থাকবা, পরে বলতেছে কোথায় যাবেন আপনি, মানে ওখানে আমাকে মেসেজ দিছে। মানে আরেকটা মাদ্রাসা এখান থেকে নিয়ে গেছে আবার।
আচ্ছা আচ্ছা, তো ওখানে বড় ভাইটা
নাম বলবো না কি?
ঠিক আছে, সমস্যা নেই। বড় ভাইটা কি
ওখানকার একটা স্থানীয় বড় ভাই, ওনার নাম
রাজন। পরিচয় হলো
আপনার? হ্যাঁ, রাজন নাম।
আচ্ছা,
উনি কলেজে পড়তো, একটা বেসরকারি কলেজে পড়তো,
উনি
ইন্টার করতো, তখন ওই বড় ভাই আমাকে বলে যে তুমি আমার সাথে একদিন থাইকো রাত্রি। পরে আমি এভাবে যার সাথে যাই খুব ক্লোজ হয়ে যাই, কারণ আমি একটা জিনিস বুঝতাম যে ছোটবেলা বলতো তুমি যেখানে যাবা সবার সাথে ফ্রি হয়ে যাবা, তো দেখবা যে তোমার কোনো বিপদ হবে না, দেখো সবাইকে আসন করে নিতে চেষ্টা করো। তখন আমি বললাম আচ্ছা ওকে, ওনার সাথে মাঝে মাঝে যেতাম বা ওনাকে চা খেতাম, উনি আমাকে চা খাইতো, নাস্তা করাইতো, এরকম ভাবে পরিচিত হয়ে যেতাম। তো পরবর্তীতে উনি আমাকে, উনি জানতাম না যে উনি সিগারেট খাইতো, এরকম কিছু জানতাম না। পরে একদিন আমাকে নিয়ে গেল, পরে বলতেছে আমি একটা মেয়ের সাথে দেখা করবো তুমি দাঁড়াও। পরে উনি একটা মেয়ের সাথে দেখা করে রাত্রে, কিছু একটা করে কেউ বলল, পরে আমাকে
বড় ভাই,
হ্যাঁ, পরে আমাকে রাখে বলতেছে যে আসো তুমি আবার আধা ঘন্টা পরে আমাকে নিয়ে আসে। তখন প্রচন্ড শীত ছিল, পরে বলতেছে ভাইয়া এতক্ষণ আমাকে কেন আসলাম, এভাবেই বসে তুমি কিছু খাও। পরে অনুভূত উনি একটা পেন্সি তেলের বোতল বার করে, এটা খাও দেখবা যে শোল গরম হয়ে যাবে, খুব শীত লাগতেছে না, তুমি এটা খাও। পরে দুজনে মিললে আর একটা কিসের সাথে মিক্স করে আমাকে দুজনে খাই, খাওয়ার পরে ওখান থেকে আমি পুরোই পেন্সি খারাপ মানে পড়ে যাই। পরবর্তীতে উনি পানি টানি দিয়ে আমাকে নাকি হুশ করা হয়, মানে 2 ঘন্টা পরে আমি বলতে পারবো।
মানে ফেন্সিডিল খাইলাম আপনি জীবনে প্রথম?
প্রথম। পরে ওখান থেকে আসি, পরে বলে যে তুমি তো শুনছি অনেক ইয়া খাইছো, তুমি এরকম করলা কেন? ভাই কোনো সময় তো এগুলো খানা পরে না, এমনি জাস্ট মাঝে মাঝে সিগারেট খেতাম, কোনো সমস্যা নেই, মাঝে মাঝে আমাকে সময় দেওয়া, তুমি আমার একটা হেল্প করবা আমি তোমার অনেকগুলো হেল্প করবো। বলতেছে আচ্ছা কি হেল্প? পরে আমি ওই কলেজে একটা মেয়েকে আমি পছন্দ করে ফেলি, আবার মানে ওই মাদ্রাসায় সুবর্ণা নামে একটা মেয়ে, পরে ও আমার 2 বছর ছোট ছিল, তখন আমি 6 থেকে 7 উঠছি, 2 মাস পরেই আমি 7 উঠছি। তখন আমার মানে প্রতিটা ক্লাসে আমার ভালো, এমনি যত দুষ্টামি করতাম আমি 2 ঘন্টা লেখাপড়া করলে আমার প্রতি এনাফ ছিল যে আমি ক্লাস 4-5 থেকে যে 1 রোল নাম্বার তখনই আমার 3 মানে 3-3 ভিতরে থাকতাম সবসময় রোল নাম্বার, বাইরে যেতাম না। এই জন্য তো কোনো টিচার আমাকে বেশি প্রশ্ন করতো না, কারণ জানে যে আমি ক্লাসে ফরাফারে ফাড়ি সবসময়।
ওকে,
পরবর্তীতে ওই মেয়েটার সাথে আমি ফোর্স করি, মানে মেয়েটা রাজি হয়, মেয়েটা পড়তো ক্লাস 5-এ, আমি পড়তাম ক্লাস 7-এ।
মানে আপনার যে কোনো ধরনের সম্পর্কই মূলত এই টার্গেট ছিল এই ধরনের একটা সম্পর্কের মধ্যে যাওয়া, মানে প্রথম দিকে আপনি এই ঘটনা দেখে ফেলার পর থেকে আপনার মানে প্রেম বলতে আপনি যেটা বুঝতেন যে এক ধরনের শারীরিক সম্পর্ক যেতেই হবে, মানে টার্গেটই থাকতো ওটা, তাই কি? ওকে,
তখন বুঝতাম আর কি এই টার্গেটটা।
ওকে,
পরবর্তীতে ওই মেয়েটাকে আমি ফোকাস করি, আর মেয়েটাকে একটু ভালো লাগতো যে কারণ অনেক সুন্দর, আর আমি বেশিরভাগই সুন্দর মেয়েকে পছন্দ করতাম। পরে ওই মেয়েটার সাথে আমার রিলেশন হয় কয়েকদিন, পরে ওই ওই যে বললাম রাজন ভাইটা, পরে উনি আমাকে একদিন বলতেছে আচ্ছা চলো তুমি তুমি মেয়েটাকে পছন্দ করো ঠিক আছে ওটাকে মিলাই দেবো, তুমি যদি আমার একটা উপকার করো। বলতেছে কি উপকার? বলতেছে তুমি তো হুজুর, তোমার এরকম মাইন্ড করতে পারবে না, আমার বড় ভাইয়ের কিছু দিন মা লাগবে আর কি, তুমি এগুলো ফকেটে করে নিয়ে আসবা, যদি আমার কাছে না দাও তাহলে মেয়েটা যেন আমি ম্যানেজ করে দেবো।
এটা আপনাকে কে বলছে? রাজন।
হ্যাঁ, বড় ভাই এলাকার। পরে বলতেছে আচ্ছা ওকে সমস্যা নাই, এটা কি একটা মাল? পরে সমস্যা নাই। পরে আমাকে একদিন দুপুরবেলা নিয়ে গেল একটা জায়গায়, ওখান থেকে আবার সরাসরি কুমিল্লা থেকে গাড়ি আসার পথ আছে। পরে আমাকে ইঙ্গিত দিল যে ওই বুড়া লোকটা পান দোকান একটা দেখাই দিল, যে পান দোকানে যাও, পান দোকানে গেলে দেখবা যে একটা লোক বসে আছে, ওই লোকটাকে বলবা যে চাচা আমাকে অমুক রাজন ভাই পাঠিয়েছে কিছু বলে আছে দিতে বলছে, ওটা তুমি ফকেটে নিয়ে সোজা গাড়িতে উঠবা, তোমাকে ভাড়া দিয়ে দিলাম, তুমি সোজা চলে যাবো তোমার মাদ্রাসায়, আমি তোমার মাদ্রাসায় চলে আসবো, তোমার ফিসে দিছি।
ওকে।
পরে আমি বলতে ওনার কাছ থেকে এটা নিলাম, তো ফোটাল আমার চিন্তা মনে হলো আমি দেখবো এটা কি কি এমন জিনিস। পরবর্তীতে প্রথমে ফলিটিনের মতো খুব শক্ত ফলিটিন, পরবর্তীতে কাগজ দিয়ে পেছানো, পরে মোড়ানো, তারপরে ফকেটে আমি চলে আসি। তো ভাইয়া ফলো করতে করতে আমার কথা হলো আমি ওনাকে ফাঁকি দিই, আমি আগে দেখবো ফুলেটা কি আছে। হ্যাঁ, পরবর্তীতে আমার রুমে আসলাম, আসে দরজা বন্ধ করে আমি দেখলাম যে অনেকগুলো লাল ট্যাবলেট, এগুলো কি তুমি খুলছিলাম? আমি হ ভাই এনে দেখছিলাম এগুলো কি ট্যাবলেট। ও আচ্ছা, এগুলাকে বলে ইয়াবা। তখন আমি চিনি যে এগুলো ইয়াবা। পরে কইতেছে তুমি কোনো খাইছো সময়? আমি কই না, সমস্যা নেই। পরে এর মাঝে ওই মেয়েটাকে একটা ছেলে উত্তপ্ত করতো এলাকার।
কোন মেয়েটাকে? যে মেয়েটাকে আপনি পছন্দ করতেন?
সুবর্ণা।
আচ্ছা।
পরবর্তীতে ওই মেয়েটা আমার কাছে জানায় যে ও তো আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে, তুমি এটা কিছু করো কারণ আমি ওকে ভালো লাগে না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি এটার ব্যবস্থা নেবো। পরে আমি ওই রাজন ভাইকে বলি ভাইয়া আমি তো আপনার অনেক হেল্পই করলাম, তো আমি আপনি আমার একটা হেল্প করেন, এই ছেলেটা ওকে ডিস্টার্ব করে, ওর একটু বানা করে দেন। তো উনি আবার ওনার কলেজে পড়ে, মানে যে ছেলেটা ওনার পরবর্তীতে বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, ওরা সাইজ করা পাই তো আমার কয়দিনের ভিতরে লাগবে? আমি কই ঠিক আছে আপনি যতদিন ধরেন এক সপ্তাহের ভিতরে বলেন। আচ্ছা ঠিক আছে। পরে উনি আমার সামনে কারা জানি ফোন দিল দুইটা ফোন, আচ্ছা ওকে ভাই দাদা হয়ে যাবে কাজ, এটা করে রেখে দিল। পরে তিন দিন পরে হঠাৎ করে ছেলেটা খোঁজ নেই। পরে খোঁজ নাই, আমার একদিন ফোন দিছে সন্ধ্যাবেলা, মানে ফোন বলতে আমার খবর দিছে কখন ফোনের সময়।
কে ফোন দিয়েছে আপনাকে?
ওই যে টেলিফোন আছে না দোকানে,
কে দিয়েছে?
মানে আমার পাশেই মাদ্রাসার সাথে একটা টেলিফোনের দোকান আছে, তো ওনার সাথে ভালো সম্পর্ক, আগে যে মিনিট হিসাবে কিনে কথা বলা যায় তো আর কি। পরে উনি বলতেছে যে তোমার ফোন আসবে, তো ওই একদিন ফোন দিয়েছে। পরে বললাম যে তুমি যেখানে থাকো ওই বাগানে আসো, যে বাগানে ওই মেয়েটার সাথে আমরা একদিন পেন্সিল লিখেছিলাম বেড়ে তোমার সাথে দেখা করছিল। পরে ওখানে নিয়ে যায়, পরে নিয়ে বলতেছে যে তোমার ওই ছেলেটার স্বাস্থ্য দরকার ছিল না, তোমার যে উত্তপ্ত করছে দেখো ওইটাকে মেরে ফেলছি। পরে
মেরে ফেলেছে?
হ্যাঁ মেরে ফেলেছে। পরে বলতেছি পরে আমি ওখানে খুব শরীর কাঁপছিল,
আপনি দেখলেন শুধু শুধু মেরে ফেলেছে?
হ্যাঁ। পরে ওরা একটা বস্তার ভিতরে তিনটা গাই, এদিক দিয়ে একটা ঢুকেছে, এদিক দিয়ে একটা ঢুকেছে, আর গলাটা কেটে গেছে। পরবর্তীতে আমার বললো যে মেরে ফেলছে, এবার তুমি আমাদের সাথে কাজ করবা, আর যদি কাজ না করো পরবর্তীতে তাহলে আমাদের সবার সমস্যা হবে, উনি এই কথাটা বলে। তখন আমি আচ্ছা ঠিক আছে আমি আপনাদের সাথে কাজ করবো।
ওকে ওকে। প্রিয় শ্রোতা, একটি SMS পোলের মুখোমুখি করছি সবাইকে, কি মনে করছেন আপনি এই যে ঘটনাটি আপনারা শুনছেন তা কতটুকু বিশ্বাসযোগ্য? যদি আপনি মনে করেন যে ও যা বলছে তা বিশ্বাস করার মতো এবং সেটাকে ইয়েস বলা যায়, ওকে কন্টিনিউ করতে দেওয়া উচিত, তাহলে আপনি লিখবেন ইয়েস। যদি তার অপোজিটটা মনে করেন তাহলে লিখবেন নো। SMS করার নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর ভোটটি পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। একটু পরে আমরা জানিয়ে দিচ্ছি SMS পোলের রেজাল্ট। বলুন তারপর।
পরে ওনাকে এই লাস্টটা তারা করতেছে, আরেকটা ফোন দিল ওই লাশটা দ্রুত নিয়ে, যে রক্তগুলা ফসছে ওখানে রক্তগুলা একটা গর্ত করে মাটির ভিতরে রক্তগুলা রেখে দিয়েছে। পরে বালু চরের ভিতরে নিয়ে অপর পাশে আবার একটা চর আছে, মানে নদীর নদী আছে আর কি, গুমতি নদীর একটা লাইন আছে। পরে নদীর বালুর ভিতরে নিয়ে অনেক গর্ত করে আগেই বলে প্ল্যান করে রাখছে গর্ত করছে। আমাকে
জানালো আপনার সঙ্গে এইরকম সম্পর্ক বলেই একটা ছেলেকে মেরে ফেললো?
হ্যাঁ, কারণ ওনারা অনেকগুলো হেল্প আমি করছি আর ফাঁকে দেওয়া, যে কোনো কাজ বললে আমি ওনার মানে সব কাজ করে দিতাম। মানে রাজন
ছেলেটাও কি ইন্টারে পড়তো?
হ্যাঁ, ছেলেটা মানে উনি সেকেন্ড ইয়ার পড়তো, ছেলেটা ফার্স্ট ইয়ার পড়তো। আমি আবার পরবর্তীতে জানলাম যে ওই ছেলেটার সাথে নাকি একদিন খেলাধুলা নিয়ে ওই রাজন ভাইয়ের সাথে একবার ঝামেলা হয়েছিল।
বিরতি ঘন্টা শুনতে পেয়েছি আমরা। চার মিনিটের ছোট্ট একটা বিরতি, চার মিনিট পর আমরা আবারও ফিরছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। চার মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। অপূর্ব রয়েছে আজকে আমাদের কাছে, অপূর্ব কনফেস করছে, অপূর্বর কাছেই ফিরছি। আর যারা কনফেস করতে চান অপূর্বর মতো, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। হ্যাঁ অপূর্ব, যা শুনছিলাম আপনার কাছ থেকে, তারপর
পরবর্তীতে ওই ছেলেটাকে ওনার সাথে খেলাধুলা হয়েছিল, পরে তর্কাতর্ক হয়েছিল, পরে ওই ছেলেটাকে মেরে ফেলেছিল। পরবর্তীতে আমাকে এই কথাটা বলা হয়েছিল, পরে আমি ভয়ে মানুষের সাথে অনেক খুব কানাকাটি করি, পরে যে আসলে আমার কারণে ওর ছেলেটা মেরে ফেলে। পরে অবশ্য যদি তুই টেনশন করিস, কারো কাছে এই কথা বলিস না, তাহলে তোরও খারাপ হবে, পরে সবাই আমরা জেলের দায়িত্ব হবে, তুই আমাদের পক্ষে কাজ করিস। পরে ওখান থেকে এফের ক্লাস এইট উঠি, এর মাঝে দিয়ে আমার আরে আরো তিন চারটা মেয়ের সাথে ফিজিক্যালি হয়, তখন আমি পুরোপুরি বুঝি যে আসলে এটা করি। পরে যেমন সুবর্ণার সাথে হয়, সুবর্ণার পাশাপাশি জাকিয়া নামে একটা মেয়ে ছিল ওর সাথে হয়, পরে মানে শক্তি নামে একটা মেয়ে ছিল ওর সাথে হয়।
তখন আপনি কোন ক্লাসে পড়েন?
ক্লাস এইটে উঠছি, মানে সেভেন শেষ এইটে উঠছি।
এইটে পড়া অবস্থায় আপনি এতগুলো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছেন?
পরবর্তীতে সুবর্ণা নামে মেয়েটি জেনে ফেলে আর কি, মানে ও জেনে ফেলে যে আমি আরো দুইটা মেয়ের সাথে একসাথে রিলেশন করতেছি। ওই দুইটা মেয়ে ওর একটা ক্লাসমেট, একটা হলো ওর বড় ক্লাসে পড়তো আর কি, মানে আমার এক বেস্ট হতো, আর সুবর্ণা তো আমার দুই বেস্ট হতো। পরবর্তীতে মানে ও ওর ক্লাসমেটের সম্পর্কে জানালা যে প্রতিদিন তাকে একসাথে দুজন টাকায় থাকে আমার জন্য, তো আমি এক সময় দিতাম, যেমন ওকে সকালে বলতাম আর ওকে বিকালে বলতাম যে তুমি থাকো ওই সময়। তো বেশিরভাগই আমি আবার স্যারের রুমে থাকতাম, একটা স্যার আমার প্রিয় স্যার ছিল, স্যার আমার যথেষ্ট পরিমাণে হেল্প করছে মানে লেখাপড়ার দিক দিয়ে। পরে ওই স্যারের রুমে থাকতাম, স্যারে আমাকে মানে বেশিরভাগই বাড়িতে থাকতো, যেমন বৃহস্পতি চলে গেলে শুক্র শনিবার আসতো, দুদিন তো বন্ধ থাকে সরকারি, তো এই দুই দিন থাকে, দুই দিন থেকে দুই দিনের সময় দিতাম, মানে ওরা চোখে চোখ মাথার সাথে আর কেউ আসতো না, অন্য একটা বিল্ডিং এ স্যারের রুমে দেওয়ারও কেউ আসতো না ভয়ে। তো পরে ওখানে সময় দিতাম, আমি ফিজিক্যালি করতাম সবসময়। পরে ওখান থেকে আমি এইচ পাস করি, যেভাবে চলে, পরে ওই ভাইয়ের সাথে আমার অন্তরঙ্গ ভালো রিলেশন হয়ে যায়, পরে যে বেশিরভাগই আমি আমার দ্বারা ইয়া বা ছেলে রানে, পরে আমিও মাঝে মাঝে ফাঁকে ফাঁকে খাই ওনার সাথে যাইয়া, যেমন তখন বুঝতাম যে ওই যে কোল কি বললে একটাকে ওটাও খাইতাম, পুরো তখন বুঝতাম না, মানে আস্তে আস্তে খাইতে গেছে তখন আমাকে ধরে ফেলছে, যে মানে মনে হয় যেন এটা না খেলে আর কিছু চলে না, মানে তখনই। পরে গাঞ্জা তো আমার কন্টিনিউ চলতো, সিগারেট উনি উনিই সবকিছু আমার দিত। বাট একদিন অবশ্য স্যারের কাছে আমি ধরা খেয়ে ফেলি, যে একদিন পরীক্ষা বসে যে তুই আজকে রাত্রে বেশি করে মানে যদি এই ট্যাবলেট গুলা খাস সারা রাত্রে সোজা খেয়ে ফোরটি পাবি, তাহলে আমাকে ইয়াবা ট্যাবলেট ওনার সাথে নিয়ে যায়। তো এটা খাইতে প্রথমে টাকা লাগে, মানে অনেক কিছু লাগে এটা যন্ত্রপাতি খাইতে, পরে ওগুলা দিয়ে আমাকে খাওয়ায় টাইনে টেনে, পরে খাইলে চারপাশে টান দিলে, পরে আমি সারা রাত্রে আর ঘুমাই না, সারাত্রে পড়তে পারি। আর তখন মাথাটা খুব ইয়ে থাকে, ঠান্ডা থাকে, মানে সব পড়াই মানে খুব কম কথা বললে তখন ভালো, বেশি কথা বললে আমার মানে মেজাজ খারাপ হয়ে থাকে তখন। তো তখন আমি যেয়েছি পরীক্ষাটি, তখন ওখানে আমি তাও এ প্লাস পাই।
ওকে,
পরে ওখান থেকে আমাকে নিয়ে আসে, পরে দেখছি যে আমি ওখানে আমি বলছি বাবা আমাকে দেখেন আমাকে এখানে রাখেন না, রাখলে আমার পড়ালেখা হবে না।
আপনার বাবা মাকে আপনি নিজে বলেছেন?
হ্যাঁ।
আচ্ছা, কেন বলেছেন?
দেখছি যে কারণ আমার এটা অনেক ক্ষতি হয়, কারণ ওদের সাথে থাকলে আমার নেশাটা কন্টিনিউ করতে, আর ওদের বেশিরভাগই ওদের কাজে যাইতে হয় আমাকে।
ওদের কাজগুলো কি ছিল?
বেশিরভাগই অবৈধ কাজ, যেমন এই যে গাঁজা মদ এগুলা আইনা দেওয়া আর কি, যেমন এখান থেকে ওখানে
ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন।
হ্যাঁ, আর আমরা আমার কোনো সময় যদি কোনো টাকা চাইতাম আমাকে কোনো সময় মানা করতো না, আমি চাইতাম না ওদের কাছে, কারণ আমি একটা দিন জানতাম যে ওরা অবশ্যই আমার কাছ থেকে লাভ চায়, আর আমি যদি ওদের কাছে আনি তাহলে সবসময় ওদের কাজ করতে দেবো। ওকে, আমি বেশি টানতাম না। হ্যাঁ, তখন আমাকে এখান থেকে নিয়ে আমাকে কুমিল্লা ভর্তি করানো হয় একটি প্রতিষ্ঠানে।
কুমিল্লা কি ওখানে ভর্তি হবে?
না, ওখানে স্কুলে
জেনারেল লাইনে।
ওকে, তো ওখানে ভর্তি হওয়ার পরে দুই মাস যাওয়ার পরে তো মাঝে মাঝে বাড়ি থাকি, আমি বাড়িতে খুব কম থাকি, তো বাড়িতে আমার একটা কাজিন আছে, বোন খুব সুন্দর ছিল, তো ওকে আমি আগে দেখি নাই কখন। আর বাড়িতে আমি শুধু দুই ঈদে যেতাম, মানে বাড়িতে আমার কোনো মনে পড়ত না, কারণ ছোট থেকে আমি দৌড়ি। তো পরে ওই একদিন যে ওই বোনটাকে দেখি, তো ওকে দেখে খুব ভালো লাগে, পরবর্তীতে আমি ওকে ফোকাস করি যে আমি তোমার পছন্দ করি। পরে ওই মেয়েটা প্রথমে না করে, পরবর্তীতে অনেক মানে যত প্রলোভন দেখি মেয়েদেরকে পাঠানো যায় তখন আমি এটা বুঝলাম। তখন একটা বই আমি কিনছিলাম ঢাকা থেকে আসি, একটা সফল হবেন কিভাবে একটা বই আছে, পরে ওই বইটাতে আমি লেখা পাইছিলাম যে কাউকে পাঠানোর বা কোনো কিছু সার্থক নিজের করার জন্য কি কি প্রয়োজন সেটাতে এটা লেখা আছে। পরবর্তীতে অনেক চেষ্টা চালিয়ে পরে ওই মেয়েটা পড়ে, খুবই ইয়ে ছিল, একটু জেদি ছিল, পরবর্তীতে ও প্রেম করে আমার সাথে। পরে ওর সাথে আমার রেফার হয় প্রায় 6 মাসের মতো। পরে এর মাঝে দিয়ে যখন 12 মার্চ 2012 সাল ঢাকাতে একটা লং মার্চ দেয় বিরোধী দল, তো পরবর্তীতে ওখানে আমাদের ওখান থেকে কিছু পলিটিক্যাল লোক আমাকে এখানে নিয়ে আসে যেটা দেখার জন্য, বাংলাদেশ মানে ইয়েতে লং মার্চে থাকার জন্য। আমরা অনেকে আসছি 40 জনের মতো। পরে আমাদের মানে 11 মার্চে আসছি, মানে 12 মার্চে লং মার্চ। পরবর্তীতে ওখানে আমাদের সবাইকে আটক করে ফেলে। হ্যাঁ, লং মার্চে সবাইকে ওখানে ওদিনকে পাগল ধারে পাইছে সবাইকে আটক করছে। এর মাঝে আমরা স্টুডেন্ট ছিলাম প্রায় 17 জন। পরে আমাদের সবাই তো এজ লেখে, মানে তারপর মানে সবার বর্ণনা লেখে কি করে কি করে, মানে যখন মামলা দেয় তখন আমার বয়সটা তারা লেখে 23 বছর যেন মামলা হয় আর কি। তো আমার আর একটা ছেলের বয়স 23 বছর লেখে আর সবার বয়স 17 হয়, তাই বলে ছেড়ে দেয়। তখন কিন্তু আমার বয়স মাত্র চলে মানে 16। পরবর্তীতে আমাকে মামলা দেওয়া হয় 4টা। পরে
4টা মামলা দেওয়া হয় 15 বছর বয়সে।
হ্যাঁ,
তখন আপনি কোন ক্লাসে পড়ছেন? ক্লাস
আমি 9
উঠলাম এই সময়টাতে। ওকে,
পরবর্তীতে আমাকে মামলা দেওয়া হয় ভাঙচুর, বোমাবাজি, বিস্ফোরণ, ধর্ষণ, এইসব মামলা 4টা মামলা মোট। পরবর্তীতে 144 মানে জারি করে তারা কিভাবে দেয় জানি, 2 দিন থানাতে রাখে। 2 দিন পরে আমার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় আমাদের সবাইকে। টোটাল ছিল 77 জন লোককে, মানে একসাথে 2টা গাড়িতে একসাথে সবাইকে পাঠায়। পরে কেন্দ্রীয় কারাগারে আমাদের ঢুকায় প্রায় অনেকদিন জেল খাটার পরে। পরে আমার খুব রাগ হয় যে কোন অপরাধ করে নাই, কি কারণে আজকে আমরা জেল খাটতেছি। পরে ও জেলের ভিতরে আমার মানে যে নিয়ে আসতো বড় ভাই অনেক কিছু আটক, আপনার জন্য আমার আজকে লাইফটা শেষ, আপনি আমার জন্য দিয়েছেন। আমি জানতাম যে মানে কোন জবই পায় না, যে সাদা মানে যেটাকে বলে আর কি, সাদা কাপড়ে যেমন দাগ লাগলে উঠে না, সেরকমই মানে স্টুডেন্টের যদি স্টুডেন্ট লাইফে যদি কোনো জেল টেল থাকে তাহলে সরকারি কোনো চাকরি পায় না। আপনি আমার লাইফটা শেষ করলেন, আপনার জন্য আমার লাইফটা হলো না, এত ভালো রেজাল্ট করেও যদি চাকরি না পাই ভবিষ্যতে, টেনশন করো না, আমাদের দল গেলে তোমাকে চাকরি দিয়ে দেবো। পরে আপনার দল যাইবে কিনা সন্ত্রাস আমার জীবনে এখন আমি ছুটতে পারবো না। ওখান থেকে 27 দিনের মতো খাটি,
27 দিনের মতো জেল খাটে।
ওখানে ভিতরে একটা ছেলের সাথে পরিচিত হয় আমার।
জেলের এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং ওই সময়টাতে বাবা মা আসলো আপনার সাথে দেখা করার জন্য?
মানে বাবা মার কাছে ওনারা কেউ বলে নাই যে আমি কারাগারে। বাবা মাকে ওখানে যদি ফোন দিত বলতো যে আছে আপনার ছেলে ভালো আছে, আপনার সাথে বাইরে গেছে, মানে যখনই মানে
ওই সময় রেসিডেন্সিয়াল থাকতেন, মানে আপনি আলটিমেটলি রেসিডেন্স থাকতেন, আবাসিক কোন একটা
থাকতেন, হোস্টেলই থাকতাম।
আচ্ছা আচ্ছা, তো ফোন দিলে ওরা ধরতো?
ওরা ধরতো।
ফোন আপনি ইউজ করতেন না?
না,
কোথাও দিতেও না ইনফ্যাক্ট।
না,
ওকে।
পরবর্তীতে আমি বড় ভাইয়ের যে রুমমেট থাকতো ওনার বড় ভাইয়ের মোবাইল দিয়ে বাড়িতে কথা বলতাম।
তো উনি আসলে হয়ে বলতো 27 দিন আপনার সঙ্গে কথা না বলে? এটা এরকম হয় না যে বাবা মা 27 দিন কথা বলতে পারছে না, এক ধরনের সন্দেহ হওয়ার কথা না যে আমার?
হ্যাঁ, সন্দেহ হয়েছিল, মানে 20 দিনের পরে নাকি সন্দেহ হয়েছে। পরবর্তীতে শুধু বড় ভাইকে জানানো হয়, পরে আমার আম্মু আবার একটু ছিল আমার জন্য খুব টান, তো পরে আম্মুকে বলা হয় না, মানে বাড়িতে কেউই জানে না, শুধু বড় ভাই জানতো। পরে হ্যাঁ, ওকে তো দেখেছি, ও খুব ভালো আছে। পরবর্তীতে আচ্ছা এটা বললে চলে আসে। পরে আমাকে 2 দিন পরে মানে আমি তো খুব কানাকাটি করি, পরে ভাইকে আমি মারধর করতে যাই যে আপনার কারণে আমার লাইফ আজকে শেষ। পরে বলতেছে আচ্ছা তোমার সমস্যা নাই। পরে ওখানে জেলের ভিতরে একটা ছেলের সাথে পরিচিত হয়, ওর বাড়ি কুমিল্লাতে চৌদ্দগ্রাম। তো ও কইতেছে ভাই আপনি তো একটা সাধারণ মামলা নিয়ে আসেন, এটা যে কোনো সময় মুক্তি পেয়ে নেবেন। আর আমি তো আমি প্রশ্ন করলাম আর কি আপনি কিভাবে আসলেন। ওরা কইতেছে ভাই আমি দেখুন যে তো 17-18টা মার্ডার করছি, তারপরে এখানে আসছি। আপনি যদি বের হয়ে যান, আমি একটা নাম্বার দিয়ে দিছি, যদি বছরে কখনো ফোন দেন ওনার সাথে যদি আপনি কাজ করেন মাঝে মাঝে, তো আপনাকে মানে আমার ভালো পর্যায়ে রাখবে। আমি আমার কারণে আমি বলের কারণে আমি বসে আপনি ভালো পর্যায়ে থাকতে পারবেন।
ওকে ওকে,
পরে
ওই লোকের সঙ্গে আপনার ওখানে পরিচয় হয়। হ্যাঁ,
পরে ছেলেটা মানে ছেলেটা খুব ভালো ছিল, মানে মাঝে মাঝে আমাদের ইয়েতে আর জেলখানাতে গেলে আমি সব আসি না, মোটামুটি ভালো
ভালো সম্পর্ক হয়ে যায়।
পরে ওখান থেকে আমি মুক্তি পাই, পরে বাড়িতে নিয়ে আসবো একদিন।
একটু এক্সপিরিয়েন্স আপনার শুনি, মানে থাকা খাওয়া
খুব কষ্ট ছিল জেলখানার। আসলেই যে ভাত বলতে যেটা জিনিস দেয় ওটাতে শুধুই ছিল পাথর, মানে মানে ভাত যেরকম পরিমাণ মানে প্রতিটা লোকমা দিলেই পাথর পাওয়া যেত। আর এই যে ডাউল, আমরা যেটা বুটের ডাল খাই আর কি, মশাইয়ের ডাল না বুটের ডাল, বাজারে যেটা পিঠা টিঠা বানাতে তৈরি করে ওটা, ওটা পাক করতো সকালে রুটির সাথে, একটা রুটি দিত লাল, মানে পুরো মাটি মাখানো যেরকম একটা ইয়ে জিনিস না, খুব কষ্টের জীবন। তো ওটা দিত আমার জীবনে এত খাবার বাজে খাবার, মানে হাঁস মুরগির যেটাকে বলে মানে ময়লা ময়লাও এগুলো ফালায় না, মানে এত বাজে খাবার দেয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
বাঁচে কিভাবে, খায় কিভাবে?
ওরা খাই থেকে অভ্যস্ত হয়ে গেছে, মানে এইগুলাই মানে চোখ বন্ধ করে খায়, কি করবে সারা জীবন। আর একটা লোকও তেমন সুবিধা না, সবাই শুকনো হয়ে যায়, ওদের দেহটা মানে থাকে না আর কি, কোন রকমের ফিলিংস থাকে না, এত কষ্টের। আর ওরা বেশিরভাগ অন্য নেশা করে, যে রাত্রে ওইটা কেউ হাত কাটে, কেউ গাঁজা খায়, কেউ মানে
এগুলো পায় ওখানে।
হ্যাঁ, এগুলো সবচেয়ে বেশি চলে কারাগারে, এগুলা
অ্যাভেলেবল।
হ্যাঁ, সবচেয়ে বেশি চলে এই নেশা জাতীয়, মানে খাবার না পাওয়া গেলে এটা পাওয়া যায়, মানে আর কিছু খাবার না পাক এটা বেশিরভাগই চলে। তো ওখানে পুলিশ গুলো মানে যেটা বলে ওরাও খুব একটু ইয়া ছিল, ঘুষখোর, মানে বেশিরভাগই ইয়ে করে,
টাকা দিলেই সবকিছু
ম্যানেজ করা যায়।
শোয়া এবং গোসল করার কষ্ট হতো?
হ্যাঁ, যেমন সকালে প্রতিদিন গোসল করতে গেলে তো মানসিক মানে অনেক অর্ধেক মানুষ করতে পারে, যাদের শক্তি আছে তারাই গোসল করতে পারে,
গায়ে পানি পরে
না, মানে যেমন আমি গোসল করতে গেছি দৌড়ে যে আগে যেতে পারে সেই সবাই একজনই পাঁচ ছয় বালতি করে নিয়ে আসে, অন্যজন যে আসে ওটার মেয়ে লক্ষণ নাই, পানি তো অল্প দেয়, সীমিত পানি দেয়। যেমন প্রতিটা ওয়ার্ড, যেমন একটা ওয়ার্ড যমুনা মেঘনা এরকম একটা একটা প্লাট আর কি, এই প্লাটে যেমন থাকে 2000, ওই প্লাটে 2000। আর কেন্দ্রীয় কারাগারে তো অনেক আসামি, আমরা যেমন শিশুদের কিশোর ওখানে গেছে, কিশোর বানাইছে ওখানে বয়স দিয়ে 16, কিন্তু কেসের সময় 23 মামলার সময়। পরবর্তীতে ওখান থেকে যখন আমাকে বয়সটাতে ইয়া 16 দেয়, পরে কিশোরদের সাথে দেয়, তখন আবার হেড আছে, মানে একজন বড় একজন দেয়, উনি বড় সন্ত্রাস, যাদের যাবজ্জীবন দেওয়া হয় উনি আমাদের বেশি দেখে আর কি। তো উনি বেশিরভাগই আমাদের একটু চাইতো, তো ওনার মাধ্যমে আমরা গোসল টোসল পানি গোসল তো করতে পারি না প্রতিদিনের ভিতরে, কারণ যখনই গোসল করতে গেছি মার খেতে হয়েছে, মারপিট লেগে যায়, কারণ বড়দের সাথে পারা যায় না, লাঠি উস্তা দিয়ে ফালাই দেয়।
ফালাই দিয়ে কি মানে ওখানে কি সিস্টেম, গোসল সিস্টেম?
মানে সিস্টেম হলো আর মানে যার বেশি শক্তি আছে সেই সবকিছু নিয়ে যেতে পারে, মানে একটা ইয়ে করে মানে এরিয়া দেয়, মানে চারদিকে দেয়াল করে ওখানে হাও মানে মোটর সিস্টেমে পানি না ফুরে রাখে। তো সকালে যেমন হাঁস মুরগা যেভাবে আমরা খোয়া ছেড়ে দেন না, এইভাবে সবাইকে একত্রে ছেড়ে দেয়। তো ছেড়ে দিলে সবাই যারা আগে যায় থামতে ধরতে পারবে, ওটাই স্যার ওদিকে গেড়ে, মানে যে আগে যায় ধরতে পারবে সেই দিক দিয়ে গোসল করতে পারবে, আর কেউ পারবে না। তো দেখা করছে স্যার ওদিকে এমনি গেরাও দিয়ে দিছে, এখন একটা দল আর একটা দল বাকি আছে পিছনে, তো ওরাই সব পানি শেষ করে লাইফ পরের জনের দিয়ে ফাইনি দিছে
পানি, মানে হুড়োহুড়ি লেগে যায়। আর বাথরুমের অবস্থা, মানে
বাথরুম তো বসলেই দুনিয়া বের সব দেখা যায়, মানে ভিতরে একটা ইয়ে করে খোপার মতো দেয়ালের মতো, মানে বসলে চারিদিকে দেখা যায় মানুষ, মানে একজনের ভিতরে গেলে আরেকজন তাড়াতাড়ি আসো না, দুই মিনিটের বেশি তো থাকাই যায় না, মানে এত সিরিয়াল, একটাই বাথরুম আর পানি খুব শর্ট, ওখানে টিস্যু ব্যবহার করলেই মোটামুটি চলে, মানে এছাড়া পানি খুব কম পাওয়া যায়।
পরবর্তীতে
ওখান থেকে বের করে আমাকে আমার সাথে সাথে আমাকে বাড়িতে পৌঁছানো হয়, পরে বাড়িতে যাই, যার পরে ওই নাম্বারটা আমি রেখে দিই।
এর বাড়িতে গেলে আপনাকে কি বলে?
বলে বাড়িতে তো কাউকে জানো নাই, শুধু আমার বড় ভাই জানতো।
বড় ভাই কি বলে?
বড় বলতেছে যে যাক যাওয়া আবার হয়েছে, ওরা তো পায়ে দোষে ভাইয়ের কাছে, আসলে আমরা বুঝতে পারিনি, আপনার ওনার তো অনেক চাপ দিছে আপনার কারণে আমার আজকে আমার ভাইটাই অবস্থা, পরবর্তীতে কিছু সমস্যা নাই, পরবর্তীতে শুধু আমার বড় আসলে জানতো আর ভাইয়া জানতো, কেউ জানতো
না, মানে এটা ফ্যামিলিতেও জানতে না, এখনো জানে না, শুধু আজকের মধ্যে আজকে জানলো বিষয়টা। ওকে প্রিয় শ্রোতা, আমরা এস এম এস পোলের রেজাল্ট পেয়ে গিয়েছি, এই পর্যায়ে আমরা কম্পিউটারের কাছ থেকে জানবো এস এম এস পোলের রেজাল্ট।
Yes, 76%. No, 20%. No comments, 4%.
কম্পিউটার বলছে ইয়েস হচ্ছে 76%, নো হচ্ছে 20% এবং নো কমেন্টস হচ্ছে 4%। তার মানে দেখতে পাচ্ছি আমরা যে অপূর্বতার বলার ক্ষমতা হারায় নাই, যারা ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, আমরা সামনের দিকে কন্টিনিউ করছি। জি, তারপর
পরবর্তীতে ওই ওই মেয়েটার সাথে আমার রিলেশন হয়, পরে ওর সাথে মোটামুটি ভালো রিলেশন চলতেছে, বাড়িতে এক সপ্তাহ থেকে আবার চলে যাই, এক সপ্তাহের ভিতরে ওর সাথে আমার রিলেশন হয়, তখন তো বললাম আগেও হয় পরবর্তীতে এখন যাই,
পরবর্তীতে
শুরু হয় নাই মাত্র
সম্পর্ক,
পরবর্তীতে ওর সাথে খুব ভালো লেনদেন হয়, যেমন ওর সাথে চিঠি নেওয়া আনা ভরা, মানে আমার আমার বাড়ি ছাইরা মানে আমার বাড়িতে ছিল আস্তে তো বললে আপনি পাশে বাড়ি চলে গেছে অন্য একটা বাড়িতে আস্তের সাথে, পরে মাঝে মাঝে আমি বিকালে দেখতাম ওকে, মানে অনেক রাত্র যেমন রাতে দুইটা বাজে বলতো ফোন করে এখন আসো তোমার সাথে দেখা করবো, তো আমি
ক্লাসমেট ছিল আপনার একই বয়সী?
না না, ও আমার 2 বছর জুনিয়র ছিল, আমি 9 এ পড়তাম, ওকে
নামটি ছিল কি ছিল?
সামিয়া।
সামিয়া, হ্যাঁ।
পরবর্তীতে যাইতাম যে যত বাড়ি হোক, মানে আগে আমি বাড়ি থেকে গ্রামের বাড়িতে এমন একটু অন্ধকার থাকে সন্ধ্যা হলেই আর সব মানুষ নির্জন হয়ে যায়, তো যখন 2টা বাজে তখন ও যদি বলতো 2টা কেন, যদি যত রাত্রি বলতো আমার আর ভয় থাকতো না, আমি চলে যেতাম, যাই ওর সাথে দেখা করতাম কথা বলতাম বা একটু ফিজিক্যালি করতাম, মানে তখনই ফার্স্ট এই যেমন এক সপ্তাহ পরে হয় একদিন কেবল ফার্স্ট, ও রাজি হইতে চায় না প্রথমে, প্রথমে বলে যে না এটা বিয়ের আগে অনেক করে না, আমাকে দেখো আমি তুমি তোমাকে বিয়ে করবো আর তুমি আমাকে বিয়ে করবো এত সমস্যা কোথায়, তো বলতেছে না আসলে সম্ভব না, আমি তুমি আমাকে ভালোবাসো না, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার কোনো কিছু মানা করতে নেই, আর এখন আমার কথা আর পারে না, পরে ও রাজি হয়। পরবর্তীতে আমি চলে আসি ওখান থেকে মাদ্রাসায়, কয়েকদিন যাওয়ার পরে আমি শুনি আমার এলাকার কয়েকটা ফ্রেন্ডের সাথে পরিচিত হয়, পরে ফ্রেন্ডকে বলি যে আসলে ও দেখিস তো কারোর সাথে রিলেশন করেন, একটা সুন্দর মেয়ের এভাবেও একটু আকর্ষণ অন্য সবার বেশি লাগে আর অনেক সুন্দরী ছিল।
আচ্ছা,
পরবর্তীতে ওরা করেছে আরেকটা ছেলের সাথে, তো ওর অ্যাফেয়ার চলে, তুই জানোস কিনা, আমি কি বলো ও তো আমার ছাড়া কারোর সাথে রিলেশনই করে না, তো ও ফ্যামিলিটা ইসলামিক মাইন্ডেড আমাদের মতোই, পরবর্তীতে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে বল কি ছেলেটাকে, পরে আমি ছেলেটাকে জিজ্ঞেস করি, পরে ছেলেটা আমার সামনে ওরা ফোন দেয়, ওর সাথে কথা বলে মানে কথা বলে আমি লাউড দিয়ে আমি শুনি যে আসলে হ্যাঁ ওর সাথে ও অ্যাফেয়ার করে, পরবর্তীতে আমার মাথায় অনেক রাগ হয়, পরবর্তীতে আমি মেয়েটাকে আমি এটা বুঝেও না বুঝার ভান করে বলছি তুমি বললো না প্লিজ ভাইয়া, হ্যাঁ পরবর্তী কেন আমি এমনি সিদ্ধান্ত ছিলাম, পরে ও আর বলে নাই যে আমি অনেকে দিই ভয় দেখে পরে বলে না, পরবর্তীতে আমি কয়েকদিন যাওয়ার পরে আমি বলছি আচ্ছা একটা ইয়ে হয় মাহফিল বলে আর কি আমাদের এলাকায় সমাবেশ মাহফিল হয়, তো মাহফিলের ভেতরে ওকে ও যায় আমি যাই, পরে বলছে আচ্ছা শোনো তুমি তো আমাকে ভালোবাসো, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তাহলে দুজনে দুজনে হাতে নাম লাগবো আজকে, যে যদি জীবনে হারিয়ে যায় তাহলে এটা স্মৃতি হিসাবে থাকবে, পরে ও ওর হাতে নাম লেখে আমি আমার হাতে নাম লেখি এসি আর কি হাতে দিয়ে এখন আছে ডাক্তার
দেখি
এই যে ও আর হাতে নাম লেখে আমি আমার হাতে
এসি দিয়ে লেখেন, হ্যাঁ মানে এসি পান কোথায়
ওটা বিক্রি করে পাওয়া যায়, মানে ও একটা ইয়ে আছে
ওইগুলো নিয়ে এসে আপনার এই নামগুলো লেখেন,
পুরোটা জায়গা ফুটা যায় অনেক ক্ষত হয় মানে দেখা পাওয়া যায় আর কি,
ওকে
ওর এখানে লাগাই এখানে লাগাই, পরে কেউ দেখানো পরে ওখান থেকে আমি আবার চলে যাই ইয়েতে আমার আগের স্কুলে, পরে লেখাপড়া মোটামুটি চলতেছে, পাশাপাশি লেখাপড়া চলে মানে ফাঁকে যখন ফাঁক চাই যেমন বন্ধ যে কোনো বন্ধের সময় আসলে বাড়িতে চলে আসি, তো এর মাঝে দিয়ে আমার একটা ফ্রেন্ড রুমমেট তো ও একটা রিলেশন করে, আমাকে বলে যে দোস্ত আমি তো একটা রিলেশন করি খুব ভালো মেয়ে, মেয়ে অন্য কারোর ছেলের সাথে কথা বলে না, আমাকে আচ্ছা ঠিক আছে অনকার মেয়েদেরকে খুব কম করে বিশ্বাস, কারণ আমি আমার প্রকৃত রিলেশন করে পাইনি আর তুই পাবি, হ্যাঁ তুই যদি বিশেষ না একদিন কথা বলে দেখিস, তো আমি একদিন কথা বলে দেখলাম আমার আমার একটা কি মানে কারোর সাথে কথা বললে বোঝা যায় মানে কোনো মেয়ের সাথে কথা বলে বুঝতে পারি যে আসলে মেয়েটা কোন ধরনের হতে পারে, সে কি চরিত্রহীন মানে মানে কেমন খুব তাড়াতাড়ি ফুটবো না ফুটবে না, স্যার আমি বলে যে এই মেয়েটাকে ফটাতে সর্বোচ্চ আমার 2 দিন লাগবে, বলতেছে কি তুই যদি ফটাতে পারস তোর লাগে আমার মানে আমার ওর একটা সেট ছিল অ্যান্ড্রয়েড, বলতেছে এই সেটটা আমি তোর গিফট করে দেবো আর জীবন আর ফ্রেমের কথা বলতাম না তোরে দিলাম তোরে আমি গুরু মানাবো, আমি আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে, পরে ও মেয়েটার সাথে আমাকে নাম্বারটা দেয়, পরে আস্তে আস্তে কথা বলি অপরিচিত
মানে বাজি ধরলেন আর কি, সেটার জন্যই যেহেতু আগে একবার বাজি ধরার একটা এক্সপিরিয়েন্স ছিল 200 টাকা দিয়েছিলেন, সুতরাং এখানে একটা আগ্রহ তৈরি হলো,
পরে আমি বলছি তুই কিন্তু ওকে আবার সাবধান করে দিবি না কারণ আমরা তো আমি এখন বলবো যে একটা ফটাইতেছি,
তখন স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক আছে?
হ্যাঁ ওর সাথে আছে।
ওকে তারপর
পরে ওই মেয়ের সাথে আমি কথা বলি, ওই মেয়ের বাড়ি হলো চান্দিনাতে মানে একজন এমপির বাড়ির সাথে বাড়ি, তো মেয়েরা অনেক কোটিপতি, পরে মেয়েটারে অনেক মানে মানে পড়তেছে না, প্রথমে 2 দিন সময় নিছি, পরে একদিন অনেক কথা বলে যে আমি আসলে তোমাকে চিনি তোমাকে আমি দেখছি খুব ভালো লাগে, তুমি যদি আমাকে মানে লাভার না ভাবতে পারো আমি প্রথমেই ফবস করে ফেলছি, কারণ কোনো মেয়েকে যদি প্রথমে ফবস করা হয় সাহস করে তাহলে কিন্তু মেয়েরা তাড়াতাড়ি ফটে, মানে কোনো মেয়েকে
হ্যাঁ
যে কোনো মেয়ে যদি তাকে সাহস করে কোনো ছেলে যদি কোনো কথা বলে যেমন আমি তোমাকে পছন্দ করি তখন মেয়েটা একবার হলো ভাবে যে আসলে মেয়ের ছেলেটা সাহস, কিন্তু কোনো গতকালের মাধ্যমে যদি দেয় মেয়েরা তেমন একটা গ্রাহ্য করে না, হ্যাঁ পরবর্তীতে আমি ওকে বলি যে আচ্ছা ঠিক আছে তো আপনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই, আপনি যদি আমাকে মানে লাভার না ভাবেন ফ্রেন্ড হিসেবে রাখেন তার তালিকায়, পরে বলতেছে আচ্ছা ওকে আপনি ফ্রেন্ড হতে আমাকে না সত্যি নেই, পরে ফ্রেন্ড হই, পরে আস্তে আমি কই আচ্ছা ওকে তোর কইছে তোর 2 দিন কা, ও আবার কথায় কথায় বলছে 2 দিন কা, তোর আমি 1 বছর সময় দিলাম তুই যদি পারস আমাকে আচ্ছা তুই যদি আমার এক বছর সময় না সবার কাছে তুই আমার ছয় মাস সময় দাস ওর এর মাঝে আমি তোর সাথে ফিজিক্যালি করে ওর ওর ভিডিও এনে তোমার তোকে দেখাতে পারবো ওকে আচ্ছা ঠিক আছে তুই আমার দেখাস পরে এর মাঝে দিয়ে আবার ওই যে আমার ক্ষেত্রে হাজিরা দিতাম প্রতি মাসে মাসে আসা ওই হাজিরা দিই তো হাজিরা দিতে আসে একবার ঝামেলা পড়ছিলাম বলতে ডিবি পুলিশ যেটাকে বলে আর কি চেক পোস্ট ধরে ওরা ধরে কইতেছে কই যাও তো আমাকে আর অত কিছু শেখানো দেওয়া হয় নাই তুমি বলবা যে ওরা তো আবার একটু টাকা টুকা বেশি খাইতে চায় পরে আমাকে আটকে বলতেছে যে কই যাও তুমি তুমি কালাম আসো না মানে আন্তাজে একটা নাম বলে আমি না আমি তো হোমক আমি হোমক থেকে আসছি আমি অপূর্ব আমি ইয়েতে যাবো ঢাকা যাবো হাজিরা দিতে আমার মা তুমি কি এই বয়সে কি হাজিরা দাও আমি কইছি এমনি আমাকে আটক করে বলছিল পরে আমাকে আর কেউ সামনে কিছু বলে নাই যে সবাই তো একসাথে যাইতাম তো পরে কইতেছে নামো তুমি তো আমার নাম খেলাছে তোমার সাথে কে আসতে পারে বলছে এরা সবাই সবাইকে আটকাইয়া মানে অনেক ঝামেলা করে টাকা পয়সা প্রায় 5,000 টাকা হাতে এনেছে পুলিশে পরে সেটা দিছে পরে আবার আমরা মামলা দিতে হাজিরা দিতে অনেক ঝামেলা হয়েছে পরে আবার আমাদের নামে ওয়ারেন্টি বেড়ে গেছে ওয়ারেন্টি বাড়ানোর কারণে পরবর্তীতে আবার এই কেসে যায় আবার কইয়া কইরা অসুস্থতা দেখায় পরবর্তীতে আবার জামিন নিতে হয়েছে আমাদের ঝামেলার কারণে পরবর্তীতে ওখান থেকে আসি এটা ঝামেলার কারণে পরে ওই মেয়েটা শুনি একদিন ওর আম্মু সামিয়া আমার চালতো বোন পরে শুনি যে ওর নাকি ওর আম্মু ওর মোবাইলটা ভেঙে ফেলছে মানে ও বলছে আমাকে বলে আর কি ফোন করে যে আমার আম্মু তো মোবাইলটা ভেঙে ফেলছে এখন কি করব পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না আমি তোমার একটা মোবাইল কিনে দিতেছি তখন আমার যেমন আব্বু আম্মু টাকা তো সেই সীমিত দিত যেমন আমাকে প্রতি মাসে আমি বলতাম যে আমার এতটা খরচ হবে এত হাত খরচ অ্যামাউন্ট এত হিসেবে দেন তো পরে ওই টাকা দিতে ওটা দিয়ে আমি চলতাম বা মাঝে মাঝে টিউশনই করতাম টিউশনে গেলে ওটা দিয়ে চলতাম বা কোনো ধান্দা আসলে যেমন বড় বাইক কারো যদি মাল টাল সিল দিতে হয় তো ওরা খুশি হয়ে দেয় 500-1,000 ওটা দিয়ে আউট ধান্দা চলতাম তো পরে এটা দিয়ে বেশি চালের দাম পরে ওই মেয়েটা আমি বলি তখন আমার হাতে টাকা ছিল না পরে বলতেছে তোমার তুমি যদি দুই দিনের ভিতরে মোবাইলটা কিনে দাও তাহলে তোমার সাথে যোগাযোগ করতে পারবো মানে আমি আপনাকে এটা বলি হ্যাঁ পরে আমি কুমিল্লাতে যাই পরে ফেসবুকে দেখি একটা স্ট্যাটাস দেওয়া হয় যে ও নেগেটিভ রক্ত লাগবে পরে বলতেছে আমার রক্তের ব্লাডটা আগে টেস্ট করাই পরে একটি বেসরকারিতে টেস্ট করলাম পরে দেখি আমার ও নেগেটিভ পরে ওই নাম্বারে আমি ফোন দিলাম যে ভাই আপনার কি রক্ত লাগবে পরে বলতেছে হ্যাঁ রক্ত লাগবে তবে মানে পরে আমি বলতেছি যে আমি রক্ত দেবো তো আমার একটা ইয়ে আছে আব্দার আছে এটা ডাক্তার বলতে কি আমি বলছি আমাকে 3,000 টাকা দিতে হবে রক্তের বিনিময় তখন আমি বুঝতাম না পরবর্তীতে বলতেছে ভাইয়া আপনি যদি 10,000 সেদিন আমি দিতাম কারণ ওই রক্তটা খুব পরে নাকি সন্তান কম পাওয়া যায় পরে আমি যাই পরে আমি রক্তটা দিই পরে আমাকে প্রথম ডাক্তার নিষেধ করে যে এই বাচ্চাটা থেকে রক্তটা নিয়েন না তখন আমার বয়স মাত্র 16 আর কি তো তখন বলতেছে ওর তখন শরীর হয় নাই তো আমি শুকনাই ছিলাম নেশা করলে তো এমনি শরীর ভাঙা যায় পরবর্তীতে বলছে আচ্ছা ওটা রক্ত আমি করছি সমস্যা না আমি দিতে পারবো আমি সুস্থ আছি পরে ব্লাড নাই তো ব্লাডটা নেওয়ার পরে আমার হঠাৎ করে মাথাটা ঘুরায় ব্লাডটা যাওয়ার পরে পরে আমাকে পানি খাওয়ানো হয় মানে আমি কোনো কিছু দেখতে পারতেছি না মানে আমার তখন অটোমেটিক মাথা কাজ করতেছে না তখন আমার কি সেন্সিটিভ পরে আমি কয় যে তোমার টাকা আমি বলছি টাকা দেন পরে টাকা কত জানি দেয় 3,000 টাকার মতো পরে আমি নিচে আসি দেখি যে আমার মানে দাঁড়াই থাকতে পারতেছি না পরে আমি ঘুমের ট্যাবলেট নেই 17 ঘুমের ট্যাবলেট নেই 17-18 পরে 10 টাকা মানে যা প্রতিটা দোকানে যেমন একটা দোকানে সর্বোচ্চ 2টা ঘুমের ট্যাবলেট দেয় মানে টানা সবগুলো দোকান থেকে 2টা 3টা করে যে যত টাকা
ট্যাবলেটটা কেন
মানে আমার মানে মাথা কাজ করতেছে না এখন আমার কথা হলো কেউ যেন টের না পায় আমি ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায় থাকবো
কেন ঘুমায় থাকবেন
কেউ যেন বুঝতে না পারে যে আমি এই কাজটা করছি মাথা ঘুরাচ্ছে যেন আমি ফরে যাচ্ছি ফরের সাথে সাথে আমি আসি তো যাওয়ার পথেই আমি ওষুধ গুলো নিয়ে একটা মোবাইল কিনি 1,150 টাকা দিয়ে একটা সেট কিনে দিই তো সাথে একটা সিমও কিনি চার্জার কিনে মোট 1,500 টাকা খরচ হয় পরে ওটা নিয়ে আমি ইয়েতে আমার ওখানে স্কুলে যাই তো যাইয়া ওখানে মেসে থাকি রাতে শুয়ে থাকি পরে বাড়ি থেকে আমাকে বলা হয় ও ও ফোন দেয় কি ব্যাপার তুমি কি কেমন আছো আমাকে হ্যাঁ ভালো আছি তোমার মোবাইল কিনছি তুমি কালকে পাবা পরে আমি ঘুমের ট্যাবলেট খাই একসাথে 5টা খাওয়ার পরে রাতে শোয়ার পরে আমি যে ঘুমাইছি সারাদিন গেছে মানে ওদিকে রাত্রে তো গেছে সারাদিন গেছে 1-4 দিন সকাল 4টা বাজে আমার ঘুম ভাঙছে এর মাঝে দিয়ে আমাকে নাকি মানে অনেক ডাকাডাকি হয়েছে যে আমি উঠতেছি না পরে আমি ওইটা দেখি যে আমার একই কোনো মানে কোনো কিছুই আমার সেন্স ঠিক নাই আমি কি করছি পিছনে সব ভুলে গেছি পরবর্তীতে বলতেছে তোমার কি হয়েছে আমি কইতেছি আসলে আমার একটা প্রবলেম কি আমি আসার সময় একটা ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম ওই ইয়েগুলা ঠোসাগুলো আবার একটা ফইরা গেছিল আমি কিছু ঘুমের ট্যাবলেট খাইছিলাম একটু রাগ কইরা পরে বাড়িতে ফোন দিয়েছি কার সাথে ও রাগ করছে এগুলো জানার জন্য তো বাড়ি থেকে কয় কারোর সাথে তোর রাগ নাই পরে বলতেছে আমি এমনি খাইছিলাম পরবর্তীতে দেখছি যে আমার শরীরটা আরো বেশি ক্লান্ত তখন আমার ব্রেনে একটু ইয়ে কাজ করতেছে উলট ফালক মানে কোনো ঠান্ডা কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যেতেছে পরে কন্টিনিউ আমি প্রতিদিন 2-3টা করে ঘুমের ট্যাবলেট খাইতেছি এটা না
ওকে
পরে বাড়িতে যাই পরে বাড়িতে যাই ওরা মোবাইলটা দেই দিয়া আমি চলে আসি আমি কিন্তু জানতামও ও যে ও রিলেশন করে কিন্তু আমি বুঝতে পারতেছি না ওর প্রতি আমি কেন দুর্বল পরে আমি ওকে তখন আরেকবার প্রস্তাব দেই যে ফিজিক্যালি করবো ও রাজি হয় না তখন আমি বুঝি যে আসলেই মনে ও আমাকে পছন্দ করে না। আমি বলছি তোমাকে মোবাইল দিছি, তুমি কেন রাজি হবে না? তুমি আমার সাথে ইয়ে করবা কেন, জোট করবা কেন? আমি তো তোমার কোনো কিছু অভাব কম রাখি না। তুমি যেটা বলছো ওকে একটা থ্রি ফিজও নেই, এর আগে আমি থ্রি ফিজও একটা দিছি। পরে আমি বলতেছি তো তোমার প্রবলেমটা কোথায়, আমি নিজে না কিনে তোমাকে দিই, আমি নিজে কিছু ভালো করে কিনি না। পরে বলতেছি আচ্ছা ওকে, পরে ওর সাথে আরেকবার।
প্রিয় শ্রোতা, এই মুহূর্তে বিরতির ঘন্টা বেজে গেছে, 5 মিনিটের জন্য আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। 5 মিনিট পর আমরা আবারও ফিরছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। সময় রাত 1টা, প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি জেবিএসবিতে, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। হ্যাঁ অপূর্ব, আমরা যেখানটায় ছিলাম তারপর
পরবর্তীতে আমি ওর সাথে প্রেফার করি, পরবর্তীতে আমি এতে যাই, আবার স্কুলে যাই দেবিদারে। ওই যে ওই মেয়েটার সাথে বাজি ধরছিলাম, ওই ছেলের চান্দিনা থানার আমার ফ্রেন্ড এর গার্লফ্রেন্ড ইয়াসমিন, তো ওই মেয়েটাকে আমি বলি যে আমার সাথে রেফার করার জন্য। পরে মেয়েটা ফ্রেন্ড, তখন তো ফ্রেন্ড হয়ে যায়, তো ওর সাথে আমি মাঝে মাঝে কথা বলি, তো ওই সময় করতে করতে অনেকভাবে বোঝাই। ওরা আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের বাসায় আসো। পরে ওদের বাসায় আমি যাই, তো যাওয়ার পরে ও আমাকে দেখে, তো ও একটু শ্যামলা ছিল, তো আমার ওর পছন্দ কিনা, ও আমাকে পছন্দ কিনা সেটা না, মানে আমি ওকে পছন্দ করি কিনা সেটা জানি না, মানে ও আমাকে যেমন পছন্দ করে যত রকমের লাগে এরকম করি আর কি। পরবর্তীতে ও আমাকে পছন্দ করে, মানে যা কিছু নেওয়ার প্রয়োজন একটা বাড়িতে গেলে গেস্ট হিসাবে আমি নিয়ে যাই।
তখন স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক আছে?
হ্যাঁ। পরে মেয়েটা আমাকে দেখে রাজি হয়, কিন্তু আর আমার যে ফ্রেন্ডটা ও দেখতে তেমন ভালো ছিল না, আমার সাথে একটু আমি তো এমনি কালো আর বেশি কালো ছিল। পরে কথাবার্তায় এভাবে কিন্তু মেয়েরা কথাতে পড়ে, পরে ওই বাসায় শুধু ছিল ওর আন্টি, এই জন্য ও আমার সাথে দেখা করতে পারে। পরে ওদিনকে চলে আসি, পরে এক সপ্তাহ যাওয়ার পর ও আমাকে একদিন কল করে যে আমি বলছি যে তোমাকে সময় দিলাম, তুমি ভাইবা দেখো। পরে ও ভাবে যে বলতে আচ্ছা আমি রাজি তোমার সাথে রিলেশন করবো। পরে আমি আমি আবার একটা করতাম কি, যার সাথেই কথা বলতাম আমি নর্মাল সেট ইউজ করতাম, যেন রেকর্ড সিস্টেম থাকে আর কি, সব কথা যেন রেকর্ড থাকে, পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। তো এরই মাঝে ফাঁকে দিয়ে আমি ফোন দিই আবার ইয়েকে, ওই যে একটা নাম্বার দিয়েছিল বড় ভাইয়ের, পরে ওনাকে ফোন দিই যে ভাইয়া ওই যে আপনার কেন্দ্রীয় কারাগারে তো একটা লোক ছিল, উনি আমাকে নাম্বারটা দিয়েছিল। ও আচ্ছা তোমার কথা তো বলছিল, তুমি সেই লোক, আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে দেখা করতে পারবা? পরে বলতেছে না ভাই আমি তো যাইতে পারবো না, আপনি আসেন, কারণ আমার সামনে ফাইনাল পরীক্ষা 10 উঠবো। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুমি আমি তোমার সাথে দেখা করবো। পরে উনি আসে, আসলে ওনার সাথে দেখা করি। তো একদিনে আমার ডেট পরে 2টা, যেমন আজকে রাত্রে বলছিল যে ওর বাসা যাইতে, ওর বাসায় কেউ নাই, শুধু একা থাকবে ওর আর একটা ছোট ভাই ওই ইয়াসমিন। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি তোমার বাসা যাবো। তো ওই ভাইয়াও বলতেছে আচ্ছা ঠিক আছে তোমার সাথে আমি 9টা বাজে দেখা করবো। পরে আমি বলি এখন কোনটাতে যাবো? পরে বলছে ভাইয়া আপনি কষ্ট করে চান্দিনা চলে আসেন, আমি চান্দিনা আসা করি আপনার সাথে রাস্তা দেখা করি। পরে উনি চান্দিনা আসে, ওনার সাথে দেখা করি। তো ওনাকে দেখলাম, দেখার পরে মনে হলো না উনি এরকম বড় ধরনের, পরবর্তীতে বুঝলাম ওনাকে দেখতে খুব খাটো করে মানুষটা ছিল, ফাস্ট ফুড এক এরকম মতো শুকনা করে। পরে বলতেছে আচ্ছা তুমি কি খাবে বলো? পরে আমি বললাম না ভাই কিছু খাবো না, তবে আমার কিছু কেনাকাটা প্রয়োজন আর কি, চলো কি কিনবা? পরে যেটাই কিনতে যাই আমাকে বিল দিতে দেয় না, উনি বিল দেয়। পরবর্তীতে যেটা প্রয়োজন সেটাও নিলাম, যেটা না প্রয়োজন ওটাও নিলাম,
মানে যেহেতু উনি বিল দিবেন।
হ্যাঁ উনি বিল দিবেন। পরবর্তীতে নেওয়ার পরে প্রায় অনেক টাকার শপিং করি। পরে বলতেছে কোথায় যাবে চলো আমার মোটরসাইকেল ওটা আমি তোমাকে দিয়ে আসি। পরে আমি ওনার মোটরসাইকেল উঠলাম, পরে উনি আমাকে ওই বাড়ি ফোন যেতে ফুসে দিয়ে আসে। পরে বলতেছে আমার হাতে একটা মোবাইল দেয়, তখন অ্যান্ড্রয়েড সেট, তখন খুব মানে খুব দামি ছিল, মোট আমার কাছে অনেক দামি, কারণ আমি কোনো সময় অ্যান্ড্রয়েড সেট ইউজ করতাম না।
কে দিল আপনাকে?
ওই ভাইয়া।
কোন ভাইয়া এটা?
এটা হইল ওনার নাম বলছিল তিনটা নাম ওনার, এক কালা মাসুদ, আর একটা বলে আর দুইটা নাম মনে নেই, মানে কালা মাসুদ।
এই ভাইয়ের সঙ্গে আপনার পরিচয়টা হলো কিভাবে আরেকবার যদি একটু বলেন?
ওই যে কেন্দ্রীয় কারাগারে একটা ছেলের সাথে পরিচিত হয়েছিল,
উনি যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারে এই নাম্বারে ভদ্র, কিন্তু নাম ছিল কি, আসল নাম কি ছিল?
কালা মাসুদ বলতো।
কালা মাসুদ বলতো।
আচ্ছা, এটা সেট দেয় অ্যান্ড্রয়েড সেট, আর কিছু টাকা দেয় ৪,০০০ টাকার মতো, এটা রাখো। তাই তখন আমার মাথা খেলাইছিল না যে কি কারণে উনি টাকাটা দিছে, তাই ভাবছিলাম হয়তো বা বড় ভাই হয়তো বা দিতে পারে কি কারণে কি জানি। তখন আমার কখন মানে ইচ্ছা ছিল যে কখন মেয়ের কাছে যাবো, আমার টাকার তখন এটা কাজ করছিল মাথায়। পরবর্তীতে আমি মেয়ের কাছে যাই, তো এই ওর রুমে যাই, অনেক কিছু দিই, ও অনেক খুশি হয় যে তুমি এত।
প্রথম দেখাতেই আপনি অনেক কিছু দেন
না? প্রথম দেখাতে তো একবার গেলামই, এখন তো রিলেশন হয়ে গেছে। তা আমি আমার এই ফাঁকি দিয়ে আমার ফ্রেন্ডকে শোনাই যে আমার এত কিছু হয়েছে রিলেশন, ও রাজি হয়েছে, আমি ওকে শোনাই না। আমার কথা হলো যে ওর সাথে আমি কিছু একটা ভিডিও করে ওকে দেখাবো, ওর সাথে আমি বাজে ধরছি এটা। পরে আমি ওই অ্যান্ড্রয়েড সেটটা ওপেন করে দেয়, উনি যাইতে যাইতে ওপেন করে, তো সেটটাতে আমাকে দেখা যায়। আমি আচ্ছা ভাইয়া এটা ভিডিও কিভাবে? পরে বলে যে এটা এইভাবে ভিডিও, এটা এইভাবে ক্যামেরা। পরে মেয়েটার বাসা যাই, মেয়েটার বাসা যাওয়ার পরবর্তীতে আধা ঘন্টার মতো থাকি। পরে ভাইয়া বলতেছে তোমার ফোন যখন তুমি ফ্রি হবা, তুমি তো এখান থেকে আর গাড়ি পাবা না, তুমি আমার ফোন দিবা, আমি ভাইয়া তোমার জন্য ওয়েট করবো, তোমার নিয়ে যাবো। তো এরপরে বলতে আচ্ছা আমি আপনারা তো কষ্ট করে, পরে ওনার নাম্বারটাও দিয়ে যায়, পরে আমার ওই নর্মাল সিটির নাম্বারটা রাখি, পরে আমি মোবাইলটা কোনা রাখি। তো লাইট জ্বালানো থাকে, বিল্ডিং করতো, তো জানানো দরজা সব বন্ধ করি আমি, যেন কেউ না দেখে এত রাত্রে নিজন। পরে প্রায় ১২টা বেজে যায়, পরে ওর সাথে আমি আবার ফিজিক্যালি রিলেশন করি এই প্রথম। পরে ওখান থেকে আমি চলে আসি, ভিডিও ওই ভিডিও হয় ওই মোবাইলে, পরে ঝাপসা আসে শুধু মেয়েটা মানে দুজনে আসি। পরবর্তীতে আমি ওইটা নিয়ে চলে আসি। চলে আসার পরে তুই ভাইয়া আমি ফোন দিই, ভাইয়া হোমক জায়গায় ৫ মিনিট ওয়েট করে আমি আসতেছি। পরে মোটরসাইকেল দিয়ে আরেকটা ছেলে আসে, পরে আমাকে মোটরসাইকেল উঠে নিয়ে আসে, পরে আমার আমার ইয়েতে নিয়ে আসে। তো এই পরবর্তীতে আমি চলে আসি, ভাইয়া তোমার ফোন দেবো, ফোন দিলে তুমি বাইরের কাছে চলে যাও, যে কোনো ফ্রি থাক বা যেমন বৃহস্পতিবার শুক্রবারে। পরে বলতে আচ্ছা ঠিক আছে আমি চলে আসবো।
মানে কে ফোন দেয় আপনাকে? কালা
মাসুদ।
কালা মাসুদ।
পরে স্কুলে আসি, রাত্রে থাকি, সকালে আমার ফোন দেয়, ওই দিনকে বৃহস্পতিবার মানে বুধবারে গেছিলাম, বৃহস্পতিবার হয়। পরে বৃহস্পতিবার ফোন দেয় যে তুমি কোথায়, তুমি আসো একটু। পরে ফ্রেন্ডকে আমি বলি যে এই কথা, তো দেখ ওর সাথে তো আমার রিলেশন করছি, তুই তো কিছু করতে পারিনি, এখন বাজে ধর। পরে বাজে ধরে ওর সত্যি মোবাইলটা দিয়ে দেয়, পরে মোবাইলটা দিলে আমি ওর সামনে বাঙ্গালাই।
ইয়াসমিনের সাথে বাজি ছিল জিনিস?
হ্যাঁ। পরে আমি মোবাইলটা ওর সামনে বাঙ্গালাই, আমি কই তোর এই মানে মোবাইলটা সত্যি বসু বেশি খুব ছিল আমার নেওয়ার জন্য, নিলাম যা। পরবর্তীতে ওই ছেলেটায় আমার ভিডিওটা দেখা, পরে মেয়েটাকে ডাইরেক্ট হেড দেয়, তুই এত খারাপ, তুই আমার সাথে রিলেশন করে ওর সাথে খুঁজছিস, তুই কে তোর চিনি না। ফলে মেয়ের ছেলেটা ফোল্ড দিলায়, মানে ছেলের সাথে ফোল্ড দেয়, ফলে ছেলেটা লেখাবার সাইড দেয়, টোটালি সাইড দিয়ে চলে যায় এখান থেকে। ফলে আমি তুই লেখাবার কর সমস্যা কি, মানে এখন তো চিনা গেলি যে মায়েরটা আসলে কেমন। ও আমার মানে ইয়ে করতো যে সমস্যা নাই, তুই আমার আসলে বুলফতের থেকে ফিরে আসিস, ইচ্ছা করলে তার চার বছর পরে বিয়ে করেও করতে পারতো এরকম, তখন আমি কি করতাম। পরে মেয়েটার সাথে আমি রিলেশন একদিন দুই দিন যখন সময় পাইতাম, আমার মন চাইতো ফ্রি হইতো, ওর বাসা চলে যেতাম, ওর সাথে করতাম এরকম করতে করতে। এক সময় তিন মাস যাওয়ার পরে ও বলে ওর নাকি পেটে বাচ্চা।
ওই সময়টাতে আপনারা কোন ধরনের কোন সতর্কতামূলক ব্যবস্থা নিতে
শুরু করে নাই না?
আচ্ছা,
তখন আমি প্রতিদিন ঘুম ট্যাবলেট খেতাম, আমার মাথায় তখন একটা কাজ করতো না। তখন আমি মানে শখ মানে কোনো জ্ঞান ছিল না তখন, সেটাকে বলে আমি অনেকবার ডাক্তারও দেখেছি এরকম, মেন্টালি ডাক্তার দেখেছি যে আমার মানে এখন কি করি, এতদিন সকালে গেলে আর মনে থাকতো না তখন, মানে ঘুমের ট্যাবলেট খেয়া একটু মাথাতে আর কোনো কাজ করতে নাই। পরে আমি ওকে বোঝাই, বোঝানোর পরে একদিন বাড়িতে শুনি যে স্বামী নাকি বিয়ে ঠিক হয়েছে, আমার তো মাথা গরম,
আমি আমার একটা সম্পর্কে কন্টিনিউ করছি।
হ্যাঁ করছি। পরে স্বামীয়া বলে যে বিয়ে ঠিক হয়েছে, পরে তো আমার মাথা গরম কি, ওর জন্য সব করলাম, ওর বিয়ে ঠিক। পরে বাড়িতে গেলাম, পরে তো অনেকগুলো ঘুমের ট্যাবলেট ওদিকে খাইছি যে অনেক রাগ, বাড়িতে আজকে রাগ দেখাম, পরে বাড়ি যেয়ে ঘুমাই রয়েছি, ওর দুদিন ঘুমাইছি। পরবর্তীতে সবাই বুঝে যে কিসেরটা, কি সমস্যা তোর? পরে দেখে হাতের ভিতরে এই নাম, পরে ওইটা কি হয়েছে, আমি কি ওর আমি ভালোবাসি, ওরে আমি চাই, সোজা কথা। পরে মেয়ের ও বাড়িতে যায়, ওই মেয়ের প্রস্তাব দেয়, মেয়ে রাজি হয় না যে আমার সাথে ওর কোনো রিলেশনে নেই, যেটা অস্বীকার। পরে ওর বাবা মা মানা করে, আমার একটা ফ্রেন্ড ছিল, ওরেও ও আমার সব ডিটেল জানতো, ওরে প্রশ্ন করছিল, ও বলছে ওর সাথে কোনো রিলেশন নেই। পরে আর বিয়েটা দেয় না, আমি খুশি ঠিক আছে, আমার বাবা মা মানুষ মন্দির আঘাত খেটেছে, ঠিক আছে লাগবে না, ছেড়ে দেন। পরে মেয়েটার অন্য মানে এই বিয়েটা ভেঙে যায়, আমি ওই মেয়েটা ভাঙি, ওই ছেলের বাড়ি দিয়ে ওই যে কালা মাসুদ ওনাকে দিয়ে আমি থেট দিই, যে ও যদি পরে ভেঙে যায়। পরবর্তীতে পরে আরেকটা বিয়ে আনে, পরে বিয়ে হয়ে যায় আরেকটা, পরে আমি এখান থেকে দিলে যাই, এর এক মাস পরে আরেকটা বিয়ে হয়ে যায়, লোকে বিয়ে করে লাই আমাকে জানায় নাই। পরে আমার কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষার পরে ওই ইয়াসমিন আমাকে বললো যে তুমি তো ভাবো এখন কি করবো, বিয়ে করবো, আমি কি তোমার মাথা ঠিক আছে, এই মুহূর্তে আমি বিয়ে করে কি করবো, আমি এখন একটা সার্টিফিকেট জোগাতে পারলাম না, এবং কি কোথাও এই সময় এই বয়সে কোনো 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 চাকরি আছে যে আমি চাকরি পাবো, তারা কইতেছে তাহলে এরকম কষ্ট করো, তো আমি এখন কি করবো, তুমি বাচ্চাটাকে নষ্ট করো, মানে আমি কিছু কিছু নষ্ট করতে আমি কিছু জানি না, তারা কইতেছে তুমি তোর সাথে আমি, তখন আমি হঠাৎ করে বলে গেছি যে তোর সাথে আমি বাজে ধরে রিলেশন করছি, তুই কি মনে করিস তোর মতো মেয়ের সাথে আমি রিলেশন করার জন্য ভরে রয়েছি?
এটা তুমি কাকে বললেন?
ইয়াসমিনকে।
ইয়াসমিনকে তখন ও কনসিভ করেছে, প্রেগন্যান্ট।
হ্যাঁ, আমি বলছি তোর মতো মেয়ের সাথে টাইম আসেনি, তোর মতো তো সময় গেল, তোরা তো সময় গেল, তোরা ইউজ, তোরা তো তিন সেটা একসাথে রিলেশন, তোদের সাথে এরকম ব্যবহার করা উচিত। তারা বলতেছে এটা করে ফোনটা কেটে দিল, পরে আমার একটা এসএমএস করে যে আমার জীবনে যেন তুই দেয় দেখা, ও হাতে শুনি এফোর্ট শুনি যে ও মারা গেছে। বেশিরভাগই ওদেরকে ইয়ে করলে কেউ যদি ভরসা দেয়, যেমন আশ্বাস দেয়, কেউ যদি লগে কেউ যদি ইয়ে দেয় মানে সাপোর্ট দেয়, তাহলে কিন্তু তাড়াতাড়ি রিলেশনটা হয়ে যায়। তো এই বেশিরভাগই পাঁচের জনকে আমি বেশি ইয়ে করতাম, মানে ওরতে বেশি গুরুত্ব দিতাম পাঁচের জনকে, মানে তাকে আগে ফটাইতাম, আমার পক্ষে আনতাম, তাহলে তো ও আমার কথা বলবে, এরকম বলতাম। পরে ভাবি ফোন করে বলে যে ও তো মারা গেছে। তুমি মারা গেছে? পরে আমার মাস্টার ঘরে কাজ করলো না, পরে ও কিছু বলে না, ও রাত্রে ওই যে ধান খেতে ওষুধ দেয় না, ওই ওষুধ খেয়ে নাকি মারা গেছে।
কোনো কিছু লিখেও যায়নি, কোনো কিছু
না, শুধু একটা এসএমএস খুঁজছিল। পরে আমি সাথে সাথে ভয়ে আমি ওই কালাম ওষুধকে বলে যে ভাই এই ব্যাপার কাহিনী তুই বেরিয়ে গেছে, তুই তো কি করছস, তুই শোন তাড়াতাড়ি যে মোবাইলটা আছে ওই মোবাইলটা তুই সিমটা খুলে লা, সিমটা যে এসএমএস গুলো সব ডিলিট করে লা, ওর সাথে কোনো মানে তোর সাথে যে কোনো সম্পর্ক আছে সেটা কেউ যা বল দিও না। পরে ওই ছেলে তো ছেলে লেখাপড়া সাইডে দিচ্ছে, চলে গেছে, ওর বাড়ি অনেক দূরে ছিল, ভালো প্রতিষ্ঠান, তো ওখানে এসে সবাই লেখাপড়া করতেন। প্রথম ছেলে বলবো না, মানে এই যে ইয়াসমিনের সাথে যে ছেলেটা প্রথম রিলেশন করছে
আপনাকে যে বাজি দিয়েছিল,
হ্যাঁ, পরবর্তীতে ওই ছেলেটা চলে যায়, পরে ও তো মারা যায়। পরে আমি খুব কষ্ট পাই যে আসলে ভুল করলাম, মেয়েটার জীবনটা নষ্ট করে। পরে আমি হেসি পরীক্ষা দিই, পরে ওই কালাম আসার সাথে আমার রিলেশন, পরে বলছে যে ভাই আমি আপনার দলে কাজ করবো, কি কাজ করতে হবে? তখন আমার মাথার মতো কোনো কাজ করতেছিল না, আমি বলছি আমার অনেক টাকা দরকার, আমি খুব তাড়াতাড়ি বড় হতে চাই। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি আমার কিছু কাজ করবা, কি কাজ? পরে বলতেছে যে দুইটা পিস্তল আছে, দুইটা পিস্তল আর কিছু মাল, মানে ওই যে ইয়াবা এরকম খামচা ধরনের, তুমি এইগুলা অমুক জায়গা থেকে সাপ্লাই করবা, যেমন তুমি মুজাফরগঞ্জ থেকে কুমিল্লা একটা জায়গার নাম আছে 14 গ্রাম, মুজাফরগঞ্জ থেকে তুমি 14 গ্রাম নিয়ে দিবা অমুক জায়গা, আর তোমার এই মানে কোনো ঝামেলা হইলে আমরা রিস্ক নেবো, তুমি শুধু এগুলো পাচার করবা, আর আমাদেরকে তো সবাই চিনি ফেলবে কারণ আমরা এই কাজ করি, তো তুমি এই জন্য তোমাকে সেট তুমি দিয়ে দিয়ে করবা। পরে আমি একদিন দুদিন চিনি নিতাম, তো ওরা আমি যখন 14 টাকা চাইতাম তো একটা ব্যাগ ভর্তি দিত আর কি, যেমন একটা বাজারের ব্যাগ, এর মাঝে দিয়ে থাকতো সবকিছু, উপর দিয়ে যেমন শাক সবজি লাউটা ওইরকম দিত, কিন্তু ভিতরে সবগুলো থাকতো প্যাকেট সিস্টেম। পরে এইগুলো নিয়ে আমি পাসার করে দিতাম, পরে যাওয়ার পরে ওরা আমাকে কিছু টাকা দিত, ওটা দিয়ে চলতাম, এই যেমন ফ্রেন্ড সার্কেল দিতাম। তারপর বেশিরভাগ কি মানুষকে মানে অনেক গরিব লোক দেখতাম যে ওদেরকে আমি চাইতাম না যে 100-200 টাকা দিয়ে দিতাম, এটা হারামের টি হারাম যাই, এটা ভালো হতে দিই, যদি উপকার হইলে হলো, তো কেউ খুঁজলে আমি কম সময় কম দিতাম না, বেশিরভাগই দিয়ে দিতাম, তখন টাকা পয়সা দিল পরে দিয়ে দিতাম। পরবর্তীতে এসসি পরীক্ষাটা দিই, রেজাল্ট ভালো হয়, রেজাল্ট ভালো হওয়ার পরে আমি ভিক্টোরিয়াতে চান্স নিই,
হ্যাঁ,
এটাতে অ্যাপ্লাই করার পর আমি ঠিকই সায়েন্স থেকেই, পরে দেখতে অনেক টাকা ভর্তি হইতে, প্রথমে 20,000 টাকার মতো, পরে ওখানে আমি আর ভর্তি প্রথম একবার ভর্তি হয়েছি 10,000 টাকা দিয়ে। ভর্তি হওয়ার পরে পরে দেখছি যে ওখানে লেখাপড়া খুব টাফ, যেমন আগে আমি লেখাপড়া খুব কম করতাম কিন্তু মুখস্থ হয়ে যেত, কিন্তু আমাকে ওই সময়টা দেয় না, যেমন আমি দুষ্টামি করতাম, যেমন এখন আমার ভালো লাগতেছে আমি পড়বো না, আবার এখন ভালো লাগতেছে আমি পড়বো, কিন্তু যখন ভালো লাগতো না তখনও পড়তে পারিত, হইতো তখন ভালো লাগতো তখনও পড়তে পারিত, তখন একটা মোমেন্ট মন খারাপ হয়ে যেত, পরে ওখান থেকে আমি চলে আসি ট্রান্সফার নিয়ে। তো এদিক দিয়ে আবার আমার মাথায় খুব গরম যে স্বামী বিয়ে গেলাম, ওকে এত লাভ করতাম, পরবর্তীতে আমি কথা হলো যে ওর আমি ছাড়বো না কোনো সময় যদি পাই। পরে আমি অনেক মানে ওর বাড়ি থেকে মানে কেন জানি আমি মনে যে বাধা দিতাম, কিন্তু ওর বাড়ি থেকে সারাক্ষণ তাকে থাকতাম বাড়িতে যাইয়া, ওরে চাইতাম ও কবে আসবে, সবাইকে খোঁজ করে নিতাম, মানে এক ধরনের পাগল যেটাকে বলে মেন্টালিটি হয়ে গেলাম আর কি, নিজে নিজেই মানে ওর প্রতি এতটা দুর্বল হয়ে গেছি। পরে আস্তে আস্তে ধীরে ধীরে পরে আমাকে ডাক্তার দেখায়, পরবর্তীতে আমাদের গ্রামের এখানে ওখানে ট্রান্সফার নিয়ে চলে আসি, মানে ওখানে একটা কলেজ আছে আমাদের চাঁদপুরে, ওই কলেজে বেসরকারি কলেজে আমি এসে ভর্তি হই ওখান থেকে, ওখানে আমার মন বসে না, যে ফ্রেন্ড সার্কেল যারা আমার সাথে ছিল তারা কেউ নেই, তো ওখান থেকে আমি চলে আসি, মাঝে ওই কালামাসের সাথে আমার পরিচয় মানে তো চলে কন্টিনিউ। পরে তখন থেকে মোটামুটি আমি সব ধরনের মেসে করতে থাকি কন্টিনিউ, মানে ও থাকে এটা, তো দেখা গেছে এই লাইনে থাকলে যারা এইসব খায় বেশিরভাগই আমাদের যেন পলিটিক্যাল বড় বড় নেতারা কিন্তু একসাথে খায়, বসে, আমাদের এলাকার অনেক বড় বড় নেতা আছে, অনেক ধরনের বড়, তো ওদের সাথে বসে আমরা একসাথে মানে নেশা খাই, কিন্তু কোনো ইয়ে নাই যে একজন ছোট বড় যেটা ইয়ে আছে না সম্মান, ওটা নাই, সবাই এক সমান, সবাই একজনের একজনের বিড়ি খাইতেছে, সিগারেট খাই আরেকজনের দিতেছে, এই সিগারেটটাই সবাই খাইতেছে, মানে কোনো সম্মান বলতে ওখানে কিছু নাই নেশার জগতে। পরবর্তীতে যেহেতু আমার কাজটা হলো যে ওদের যে কাজটা না পারবে ওটা আমার যে করাবে এটাই, আর আমি যা চাই তাদের, তো আমি তো আমার একটা চাইতাম না আমার কাছে টাকা পয়সা, তো আমার দরকার ছিল না, আমার কারণ আমার সীমিত টাকার প্রয়োজন, আমার তত টাকা কি করবো আমি নিয়ে, তো তখন আমি আসি। পরে ওই কলেজে ভর্তি একটা মেয়ের সাথে আমার ফার্স্ট যেদিন নবীন বরণ বলে যে ছাত্রদেরকে আমন্ত্রণ করে আর কি কলেজে, তো ওই একটা তামান নামে একটা মেয়ে, তো কলেজে অনেক সুন্দরী, তো পরে ওই মেয়েটাকে আমি ভাল লাগে, ভাল লাগে বলতে প্রথমে আমার ভালো লাগে না, আমার একটা বড় ভাই আমার এলাকার উনি পছন্দ করে, বলতেছে যে তুমি তো এই কলেজে পড়ো আমিও পড়ি, তো আমি তোমার বড় ভাই, আমি যদি মেয়েটাকে এখন প্রপোজ করি ফার্স্ট ইয়ার আর কি 2015 সালে তাহলে প্রথম দিয়ে, বলতেছে আমি যদি ইয়ে করি তাহলে তো বলবে তো তুমি ইয়ে করো প্রথমে প্রপোজ করো মেয়েটাকে, সরি 2014 সালে লাস্টে দিয়া, জুলাইতে তো রেজাল্ট দিছে, জুন জুলাই আগস্ট, আগস্টে এই ঘটনা। পরবর্তীতে আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি বলবো দাদা কি, মানে মেয়েটাকে আমি বলি আচ্ছা ওই ছেলেটা আপনাকে পছন্দ করে, আপনি কি বলেন, বলতেছে তুমি ফার্স্ট ইয়ারে পড়ো না আমার সমানে, আমি বলতেছি তো তুমি আমার তুমি আপনি করে বলতেছো কেন, তুমি করে বলবা এক ক্লাসমেট, পরে আমি বলতেছি না সমস্যা নেই আমি আপনাকে আপনি করে বলি, আপনি তো আমার হাইটে অনেক বড় দেখা যায় তাই, বলতেছে না তুমি আমার সাথে তুমি করে বললে কথা বলো, পরে আমি বলি যে হ্যাঁ তুমি কেমন আছো, তো বলতেছে যে তুমি করে কথা বলতেছি ওই ছেলেটা তোমাকে পছন্দ করে, ও যদি আমাকে পছন্দ করতো ও বলতো আমি তো তোমাকে পছন্দ করি, আমি ডাইরেক্ট সরাসরি আমি তো তোমাকে পছন্দ করি, আমার না পরে বলতেছে যে আমি তো তোমাকে পছন্দ করি আর তোমাকে পছন্দ করি আমি তোমাকে ফরম দেখি ভালো লাগছে, হয়তো বা মেয়েটা আমাকে দেখতে পারে ক্লাসে, যখন সাজা জিজ্ঞেস করতো কোনো ফরম দাঁড়াতাম তখন ভাবছে যে হয়তো বা আমাকে যে ওভাবে চিনে, তো সায়েন্স মেয়েটাও সায়েন্স পড়ে আমি সায়েন্স পড়ি, পরে মেয়েটাকে আমাকে বলে যে আমি তোমাকে পছন্দ করি, আমি এটা তো সম্ভবই না, তুই ক্লাসমেটের সাথে কখনো প্রেম হয় না, আর প্রেম হলো আমি তোমাকে কখনো পাবো না, বলতেছে না রিয়েলি আমি তোমাকে পছন্দ করি, মানে ও সব কথা মানে সত্যি সত্যি বলতেছে যে আমি তোমাকে সব মানে আমি তোমার সাথে কিছু বুঝি না, পরে আবার আচ্ছা ঠিক আছে তুমি তো আমাকে পছন্দ করো তো কিভাবে বুঝবো, তোমার নাম্বারটা দাও, তোমার সাথে সাথে ওর নাম্বারটা দিয়ে দেয়, আমার নাম্বারটাও দেয় ও আমার নাম্বারটা নেয়, পরে পরবর্তীতে রাত্রে ও আমাকে প্রথম একটা মিস দেয়, দেওয়ার পরে আমি তো চিনছি যে ওই, পরবর্তীতে একটা সাহস করে কেমন আছো তুমি, পরে ওই ভাইয়াকে আমি যে বলি যে ভাই আসলে ও তো আপনাকে পছন্দ করে না কিন্তু বুঝলা যান, তখন আমারই ভালো লেগে যায়। পরবর্তীতে মেয়েটা আমাকে একটা সাহস করে যে কেমন আছো তুমি, তারপরে আমি বলি ভালো আমি একটু কল দিতে পারবা, মেয়েটা আমাকে বলে আমি কাছে ওকে আমি তোমাকে কল দিতাম, তারপরে ফোন দিয়েছি কেমন আছো, তো বলতেছে ভালো, তো কথা কথা ইনসাল করতো মানে আমাকে বেশিরভাগই যে আসলে তোমরা ছেলেরা কি মেয়েদের মানে মেয়েদেরকে এভয়েড করো, মানে বেশিরভাগ বলতো যে ও বোঝাতে চাচ্ছিল যে ও আমাকে অনেক ভালোবাসে, তা আমি তো বুঝতাম না ফ্রেমে ফইরা গেছি মানে খুবই ভাবে, তো তখন মেয়েদের আমি তো ভাবতাম যে ছেলেরাই মনে ফট করে মেয়েরা কখনো কিন্তু এরকম করে না, কারণ কখনো পাইও নাই আমার সামনে ভবিষ্যতে। পরে মেয়েটাকে আমি বলি আচ্ছা ঠিক আছে তুমি কালকে কলেজে আসো, তো পরে আস্তে আস্তে কন্টিনিউ কথা বলতে থাকি, তো দেখতাম মাঝে মাঝে ওয়াইটিং, তো আমি জিজ্ঞেস করতাম কার সাথে কথা বলো, আমি বলতো আফুর সাথে কথা বলি, নয় আব্বুর সাথে কথা বলি, তো আমি জানতাম যে ওর একটা আফুই আছে ইডেন কলেজে পড়ে, পরবর্তীতে ওর বড় আফুর সাথে কথা বললাম, ওর তো সময় পায় না কোথা থেকে ফোন দেবে লেখাপড়ার জন্য, পরবর্তীতে কইতেছে আচ্ছা তুমি রাখো, তো একদিন দুদিন তিন দিন একদিন কল শুনলাম যে কলেজে ও আরো তিনটা ছেলের সাথে রিলেশন করে, আরো তিনটা, পরে বলতেছি ও তিনটা ছেলের সাথে রিলেশন করে, আচ্ছা ঠিক আছে দেখবো।
আরো একটি বিরতির শব্দ পেলাম আমরা, এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নেব, আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেসেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, অপূর্ব আছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমাদের টিম মেম্বার, সাউন্ডে রয়েছে মঞ্জু এবং আরো সঙ্গে রয়েছে আর জে রাজু। প্রিয় শ্রোতা আমরা ছোট্ট একটা বিরতি, মাত্র 4 মিনিটের বিরতির পর আবারও ফিরছি।
FM 89.2 Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself.
Welcome back once again. 4 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। যারা অপূর্বকে দেখতে চান চলে আসুন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/
kibria.rj kebria.rj এছাড়াও আপনি চলে আসতে পারেন এবিসি রেডিওর মূল পেজটিতে, যেখানে এসে লাইক দিয়ে আপনি হয়ে যেতে পারেন বাংলাদেশের রেডিও এরিনার সবচাইতে পপুলার ফ্যান পেজের। ওকে, এই মুহূর্তে অপূর্ব আপনি যেখানটায় ছিলেন আমরা সেখান থেকে আবারও ফিরতে চাই, যেটা আপনি বলছিলেন তারপর
পরে তিনটা ছেলের সাথে রিলেশন করে শুনছি, পরবর্তীতে আমি বলি যে তোমার এগুলা কি সত্যি? পরে বলতেছে যে সত্যি কি আছে আর তুই কি কি বনো করিস? তখন ওর ফ্রেন্ডে আমি খুবই মানে পড়ে গেছিলাম দ্রুত। আর ও যেটা বলতেছে ছিল মেয়েটার নাম তামান্না,
পরে বলতেছে এটা আপনার কততম লাভ হলো?
এটা আমার এর মাঝে অনেকগুলো আমি বাদ দিছি, যে কিছু কিছু যেগুলো ফিজিক্যালি করে ফেলছি, মানে যেমন দুই দিন তিন দিনের
কতগুলো ফিজিক্যাল রিলেশন হয়েছে এর মধ্যে
আমার, এর মধ্যে
এই তামান্না পর্যন্ত যেখানে যেখানে আছে
না 14টা
আছে 14টা বলুন তারপর।
পরে বলতেছে ও বলে তোর তোর মতো ছেলেকে আমি কি পছন্দ নেই করছি, তোর সাথে তো জাস্ট সময় টাইম পাস করলাম। পরে তোর বুঝাইলাম যে অন্যজনের জন্য রিলেশন করতে আসলে যে ভুগতে হয়। পরে বললাম যে তুমি আমাকে তখনই বলতা যে ওকে পছন্দ করো না, তাহলে কেন আমার কষ্ট দিলাম? পরে কইতাছে যে তুই ভাবস কি তোর মানে তোর পছন্দ করে আমি রিলেশন করছি, তোর মতো ছেলে টাইম আসেনি। পরে বলতেছে আমি হুমুকে একটা ছেলে পছন্দ করি, তুই জিজ্ঞাসা করিস। ওর একটা ছেলের নাম ছিল নাসিম নাম, পরে ওই নাসিম ভাই পরে ওনার একটা দোকান আছিল, ওনার বাড়ি ছিল কলেজের সাথেই। পরে আমি উনি পরে ভিক্টোরিয়া কলেজে পড়তো, আমি বলছি অবশ্যই চিনবো বড় ভাই, অনার্স করতো। পরে ওনার সাথে আমি একদিন দোকানে যাই যে ভাইয়া আপনি নাসিম ভাই? বলে হ্যাঁ। আপনার সাথে কিছু কথা ছিল? পরে ওনাকে বলি, পরে ওই মেয়েটা যে আমাকে এসএমএস গুলো পাঠাইতো সবগুলো আমি রেকর্ড রেখে দিয়েছি যে ওর সাথে কথা বলা হয়ে যেত। পরে ওকে দেখেছি ভাইয়া এই ব্যাপার, উনি শুনছে ওনাকে আপনার সাথে রিলেশন করে, এটা সত্যি কিনা? হ্যাঁ চলে তো তো হ্যাঁ। পরে বলতেছে ও তোমার কথা বলছে, তুমি ওরে বুঝলা দাও, সব কথাই তো বলছে। আমি দেখেন ভাই এরকম ধরনের কথা, ও যদি আমাকে রিলেশন না করতো বা ওনার সাথেও না করতো যে আমি যে ভাইয়াকে নিয়ে গেলাম আমাকে বলতো, তাহলে কেন ও আমার সাথে জুট করলো কেন? পরে বলতেছে যে কিছু বাদ দাও তুমি সাবজেক্ট, আমি না আমি এটা বাদ দেবো না, ওরা আমি দেখে নেবো। পরে এটা ভাই চলে আসি, পরে আমি আমার একটা লোক আছে আবার কাস্টমার কেয়ারে, পরে ওই কালাম আসাদের ফোন দিয়ে যে ভাইয়া এই ব্যাপার ভাইয়া আমার কালাকে জুট করছেন, কি করা যায়, কি করতে চাও তুমি এখন? উনি মানে ওনার কাজ আবার ফাঁকে ফাঁকে করতাম। পরে কইতেছে যে আমি ওনার দুইটা সিম আছে, সিমগুলো উঠে নেবো, ঠিক আছে তুমি কাস্টমার কেয়ারে আমার ফোন দিও। পরে একটা কাস্টমার কেয়ারে যাই, পরে দুটা সিম উঠে লাই, বুয়া ফুরে সিটে উঠে লাই, উঠে আমার কাছে রেখে দেয়। পরে ওই মেয়েটা ওর কাছে ফোন দেয়, পরে আমি সাইজা, পরে ওই মেয়ের সাইজে আমি বয়স চেঞ্জ করি, আমার জানা সেটা ছিল চেঞ্জ করে মেয়ের সাইজে বলতেছে যে নাসিম বেরে যে তুমি এর নাম্বারে ফোন দিবা না, তোমার সাথে আমার কোনো রিলেশন নাই, যেন বাইঙ্গা যায়, মানে আমি যেন মেয়েটার সাথে কন্ট্যাক্ট করতে পারি, যেমন ওনার সাথে না করে। আমি নাসিম ভাইকে কথা বলি, পরে নাসিম ভাই বুঝে ফেলে যে আসলে এটা ছেলের কাজ, কারণ হঠাৎ করে একটা মেয়ে তো কোনো সময় ফল্টি লইতো না, যে কোনো একটা দাসে তো নিবো, আমি তো হঠাৎ করে ফল্টি লেগেছি, আমি তো বুঝতে পারি নাই যেভাবে ফল্টি নিতে হবে। পরে নাসিম ভাই পরে বলে যে এটা তোমার কাজ, পরে আমাকে ডাইকা নেয় আরো কয়েকটা নেতা ভাতা দিয়ে অনেক বড় বড় কলেজের ডিফি যেটা গেল ওরা ডাইকে আমাকে চা খেলাতে না, মিয়া বলতেছে যে তুমি মায়ের সাথে এমন গেলো। আমি কি দেখেন মাই আমার যদি অপরাধ থাকে আমার বলেন যে এটা অপরাধ, আর তখন আমি শিখাই না যে আমি সিঙ্গুলো উঠেছি, কারণ ওরা পেলে মারধর করবে। পরে বলতেছে তাহলে তোমার এখন ডাকে ফালাতে আমাকে ফালাই দেন। পরে এর মাঝে দিয়ে আমি কালাম আসাদের ফোন দিছি যে ভাই এই বিপদে। পরে কইতেছে আচ্ছা ঠিক আছে তুমি ঠান্ডা মাথা, ওরা কি করে তুমি তোমার একটু টাচ করে তুমি শুধু নামগুলা কইবা, যা ব্যবস্থা করে আমি করু। তো ওই এলাকায় আবার নেতা আছে, যেমন ওনার যারা গুন্ডা ফুন্ডা তাদের কিন্তু বড় বড় নেতা অনেকের হাত থাকে এরকম পলিটিক্যাল, কারণ এছাড়া কোনো কিছু করতে পারে না। পরে বলে যে আচ্ছা তুমি ইয়া করো, কোনো মারলে আমার বলবা। পরে ও ভাইয়েরা আমারে না ভাই না, পরে বলতেছে তোমার টিসি দিয়ে দেবো। আমি ঠিক আছে টিসি দিয়ে দেন, আমি এই কলেজে পড়বো না, এটা বাজে কলেজ, লেখাপড়া হইতেছে না আমার, এই মেয়েটার কারণে আমার লাইফ শেষ। পরে ওখান থেকে ওরা বুঝে সুখে আমার ফাটা দিল। পরে 15 দিন যাওয়ার পরে পরে মেয়েদের সাথে আমি আরেকবার কন্ট্যাক্ট করি, কারণ আমি ওর ভালোবাসি লেছি ওদিক দিয়ে সানিয়া বাদ, মানে আমার লাইফে যখন নতুন কাউকে আসে তখন পিছনে
ফেলে যায়,
হ্যাঁ মানে রাখি না মনে, আমি চেষ্টা করি না মানে ইয়ার জন্য। পরবর্তীতে আমি কষ্ট হয়ে কি লাভ, পরবর্তীতে আমি ওরে ফোন দিই যে বলতেছে আমার সাথে এমন করছো তাহলে তোর আমি দেখি না কম তুই কোন ধরনের। পরে ও আমার সাথে ফোন দিলে বলে যে তোর জন্য আমি সহজে আমার ইজ্জতটা বিক্রি করে দেবো, তোর আমি শিক্ষাতে ফেরত দেবো। ও আমাকে বলে ও সিমগুলো ওঠানো, হ্যাঁ ও সিমগুলো ওঠানোর কারণে অনেক লস হয়েছে, যেমন ওর দুইটা বিকাশ ছিল দুটা সিমে অনেক টাকা ছিল, পরবর্তীতে ও এগুলো উঠাইতে পারে নাই। তা আমিও এগুলো মানে আমি উঠে আমি নিবন্ধন করে ফেলছি আমার অন্য আইডি কার্ড দিয়ে, তো ও তো উঠাইতে গেলে ওর ইয়া যাবে যে নিবন্ধন যাবে, শুধু কার্ড থাকলে হয় না, যে অন্য কিছু লাগতো তোমার কোন নামে নিবন্ধন এসে অনেক প্রশ্ন করে, তো ওরা 80% শিওর না দিলে একটা সিম দেয় না, তো আমি সবকিছু করে ফেলছি। পরে ও কাছে তোর আমি শিখাতে ছেড়ে দাও, আমি ঠিক আছে তুই পালাবার। পরবর্তীতে আমার সাইটটা ছেলেটিয়া মানা মানে মারে, কিছু আমার ক্লাসমেটেই মানে কমার্সের কিছু ছেলেটা আমাকে মারধর করে।
মারধর করে আপনি ওই মেরেছে কি হয়ে?
হ্যাঁ, উত্তপ্ত করে কেন? তো আমি কিছু ওই তো আমাকে উত্তপ্ত করে, আমি করি কেন? সর্বত্র শুনে যে ওই মানে মেয়েটা ওই ছেলেটির সাথে ফিজিক্যালি করে, আমাকে যেন মারে এই জন্য। আর এরকম মেয়েদের সবাই কিন্তু কলেজের সকলেই ফাকল থাকে একটু সুন্দরী হলে, পরে আমাকে মারধর করে অনেক মারে, পরে আমার একটা ফোর্স দেয় যে এখনো ফোর্সের ডাক্তার আছে।
হ্যাঁ, ডাক্তার আমি দেখতে পাচ্ছি।
হ্যাঁ, পরে আমি আমাকে হসপিটাল উদ্ধার করে নেয়, পরে আমি ভাইকে ফোন দিই, মাসুদ ভাইকে, পরে উনি আসে, আইসা বলতেছে যে কে কে তুমি চিনো নি, হুমুক হুমুক নাম বলি,
মাসুদ মানে কালা মাসুদ ভাই,
কালা মাসুদ। পরে ওদেরকে ওরা আবার নেশা টেশা করতো যে এরা মাসুদ আমাকে, পরে তুমি কিছু করবা না, তোমার এটার শোদ যদি তাড়াতাড়ি নাও গরম গরম খেলে কিন্তু জিব্বা ফুড়ে যাবো, আমার এইভাবে বুঝাইতো যে তুমি এক মাস পরে খাও, দেখবা যে সিস্টেমে সাজিয়ে দেবো। পরে আচ্ছা, পরে ওনাকে ঠিকানা দিছি, পরে এর মাঝে দিয়ে ফাঁকি দেওয়া, পরবর্তীতে আমি আরো দুইটা মেয়ের সাথে রিলেশন করি। পরবর্তীতে পাশাপাশি আর একটা কলেজ আছে, সালমা নামে ওই মেয়েটার সাথে আমি প্রপোজ করে আমার সাথে রাজি হই, রিলেশন করি। আর আরেকটা মেয়ে ছিল নুসরাত জাহান মম, ঢাকা ডেমরাতে, পরে ওর সাথে আমি রিলেশন করি। পরবর্তীতে ওর সাথে রিলেশনটা হয় আমার, ও বেড়াতে আসে আমাদের এলাকায়, তো দেখা ওর ভাল লাগে, তো পরবর্তীতে আমি ওর প্রপোজ করি, ও রাজি হয়। পরে আমার কথা হলো যে ও ডাকাতে আসছে, ঢাকায় মানুষ বলে কেউ ফটাইতে পারে না, দেখে আমি ফটাইতে পারি কিনা, পরে ওর সাথে ফটাইয়া অনেক কিছু মানে যত আমার যত কিছু লাগে, আর আমার সাথে তো ওরা আছেই, যে কোনো হেল্প ওরা আমাকে করবে, আমার টাকে তোলে ডাক, কেউ কিছু করতে পারবে না। পরবর্তীতে ওর সাথে আমি ফিজিক্যালি করি, পরবর্তীতে ওই সালমার সাথে হয়, পরে মাঝেতে আরো কয়েকটা মেয়ের সাথে, মানে আমার একটা সবচেয়ে ফার্স্ট ছিল যে 3 ঘন্টার ভিতরে একটা মেয়েকে ফটাইয়া ওর সাথে ফিজিক্যালি করে ফেলে দিই, মানে মাত্র 3 ঘন্টায়। প্রথম মৌকে প্রবাস করি, ও রাজি হয় না, পরবর্তীতে মানে একটা সম্পর্ক হয় আর কি, মানে আমার ভাইয়ার শ্বশুরবাড়ির একটা বিয়ান লাগে, তো পরবর্তীতে এইভাবে এই সম্পর্কে আর কি, পরবর্তীতে ওর সাথে ফিজিক্যালি করি। পরবর্তীতে ওখান থেকে বাদ দিয়ে আমি 1 বছর ড্র দিয়ে, মানে ওখানে লেখাপড়া চলতেছে, 1 বছর ড্র দিয়ে আমি পলিটেকনিক্যালে পড়তে হই।
মানে ওখানে আপনি ড্রপ দিয়ে দেন?
না, মানে ওটার লেখাপড়া চলতেছে।
আচ্ছা,
মানে যেমন একটা চান্স আছে, যেমন 2014 সালে যারা পরীক্ষা দেয় তাদের 15-16 এই 2 বছর চান্স আছে অন্য অন্য প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে পারে, যেমন পলিটেকনিক্যালে, মেডিকেলে, এরকম ইয়েতে অ্যাপ্লাই করা যায়। তো আমি আবার পলিটেকনিক্যালে অ্যাপ্লাই করি, ওখানে আমি চান্স পাই। আমাদের কলেজে ফার্স্ট ইয়ারে নতুন একটা মেয়ে, পরে আমি পরীক্ষা দিতে গেলাম, তো এই মেয়েটার নাম ছিল সুবর্ণা। পরে ওর সাথে ছবি আছে আমার, পরে ওই সুবর্ণাকে আমি দেখি প্রবেশ করি, ও তো আমার না রিলেশন এখানে ব্যাক আপ, তো আমার কলেজ মানে এই কলেজে যে কলেজে পড়তাম এই কলেজে অনেকগুলা মনে হয় 27টা মেয়ের সাথে আমার রিলেশন হয়েছিল, এর মধ্যে 21টা মেয়ের সাথে ফিজিক্যালি হয়েছে একই কলেজে।
এটা বিলিভ করার মতো?
দুর্বল যেমন এই ক্রীড়াটা দিলে ও আর কিছু কাউকে বলবে না, এরকম করে ও যেন আমার ওকে বিশ্বাস করে, কারোর সাথে এই বিষয়টা না করে ঝামেলা হবে এরকম না করে আমি ওর সাথে রিলেশন করতাম। তো আমার মানে ক্লাসের রিলেশন করছি 3টা, কিন্তু ফার্স্ট ইয়ারে অনেকগুলো করছি। পরবর্তীতে আমি রিলেশনটা করি, পরে আমার ফ্রেন্ড সার্কেল অনেকে বোঝাইতো আমার, দেখ এগুলো করিস না, আমার সাথে যারা আসছে ওরা আমাকে অনেক বোঝাইতো, তবে আমার মানে আমাকে অনেক বোঝানোর মানে বেশি ছিল আমার এই যে জাহির, সাইফুল আর আজার ভাই, একটা পলিটেকনিক্যালের অয়েন্টের সভাপতি, উনি আমাকে খুব হেল্প করছে মানা করছে অনেক কাজে। পরবর্তীতে এই রিলেশনটা সুবর্ণার নামে, পরে মেয়েটার সাথে আমার রিলেশন হয়,
আমার সঙ্গে আপনার ট্রাই করে আপনি পারলেন না
সুবর্ণার। হ্যাঁ, সুবর্ণার নামে মেয়েটা ফোকাস করি, পরে ও রাজি হয়, রাজি হইলে 2 মাস না যেতে ও শুনে নেয় যে আমার তামান্নার সাথে আছে, পরে আমি তামান্না নাকি ওর সাথে একদিন বলে দেয় যে এই ছেলেটা মানে একদিন কথা বলতে দেখে লাই, তো আমি আবার ডেট দিতাম, যেমন কোনো মেয়ের সাথে আমি কলেজে খুব কম কথা বলতাম, কারণ কেউ যেন না বুঝতে পারে যে আমি কলেজে এক ক্যারেক্টার দেখলে তো বলে ফেলবে যে ওর সাথে কথা হলে, তো ওকে যদি কোনো প্রশ্ন করে তাহলে তো বুঝে ফেলবে যে ওর সাথে স্যার বলে দিবে, কারণ মেয়ের এক ক্যারেক্টার বলে দিতে পারে, এই জন্য আমি দূরে দূরে কথা নিয়ে যেতাম, কলেজের বাইরে নিয়ে কথা বলতাম, যেমন যে কোনো রেস্টুরেন্ট, যে কোনো ইয়েতে লুকানো জায়গায় যেখানে কেউ যাবে না, নিরিবিলি জায়গায় ওখানে। পরবর্তীতে ওই এদিক দিয়ে কালা মাসুদ ভাই, তো উনি আবার ওই ছেলেগুলোরে একদিন খবর দিছে, ওনার লোক দিয়া ওই এলাকার, পরে ওনারা গেছে, পরে অনেক রাত্র ফেরে মাল খাওয়াইয়া, পরে ইচ্ছা মতো মারছে, পরে আমারও ফোন দিছে তুমি আসো, পরে আমি ওদেরকে অনেক মারি, তো মানার পরে একটা
ছেলেগুলো আপনাকে হাত তুলে,
হ্যাঁ, পরে ব্যাট দিয়ে একটা মাদের ফাইটা যায়, ফাইটা যাওয়ার পরে তোরা আমি অনেক রক্ত দেখে আমি দৌড়াই করি যে আর মারা দরকার না ছেড়ে দেন, ওরা আমার মানে বাপ সহ ডাকে যে আর জীবনে কোনো সময় করবো না এরকম, তোরা আমার সাথে তো কোনো কোনো শত্রুতামি নাই, তোরা আমি বলতি যে মেয়েটাকে ছেড়ে দেন আমি ছেড়ে দিতাম, তোরা আমার কেন মারলি, পরে ওদেরকে আমি মনে মারি, তো এরপরে ওরা হসপিটালে আবার আমি নিয়ে ভর্তি করাই দিই, যে লোক দিয়ে পরে ভর্তি করাই দিই, সব খরচ আমি দিই, পরবর্তীতে ওরা হসপিটালে ভর্তি করায়। কালামাসুদ ভাই কিছুদিন বলে যে তুই একটা রাইফেল ওখানে দিয়ে দেবে একটা লোকের, ওই ছেলেটা বারোই মাসে দেয়া, ওই যে কেন্দ্রীয় কারাগার থেকে সাড়ে চার বছর কারাগার হিসাবে কিন্তু নয় মাস এক বছর, তো মোট নয় মানে চার বছর আট মাস থেকে সাত মাস থেকে আসে। তো আসার পরে ও আমার সাথে দেখা করে, পরে ও মানে আমি যেই পোস্টে কাজ চাকরি করতাম মানে আমি যেই কাজগুলো করতাম পরে ওরে ওই কাজগুলো দিই, দুই এই কাজগুলো কর আমি আর করতাম না, আমার ভালো লাগে আমার ফলে লাগা করতে হবে, পরে ওরে ওই কাজগুলো দিয়ে দেয় পরবর্তীতে ও করে। তো আমার মাঝে মাঝে আমি ডাকে আমি যাই, তো এই মাঝে দিয়ে যে সুবর্ণা নামে মেয়েটা পরে ওর সাথে আমার এফআর হয়, পরে এফআর হওয়ার মাঝে দিয়েই থাকে মানে করার সময় ও শুনতে পাই নাকি ওনাকে আমি তামান্নার সাথে রিলেশন করছি, ও জানে তামান্না বলে, পরে আমি তামান্নাকে জোর করে বলি তুই তুই প্রেম করছ না ঠিক আছে আমার লাইফ নষ্ট করছ কি তুই, আমি অন্য কোনো প্রেম করতে দে, পরে কিন্তু তোর কারো লাগে প্রেম করতে আমার তোর লাইফ টাইম দামা করে দেবো, তুই আমার মাস মন থাকে কলেজের ভিতরে। পরে আমি ওরা জোর করে ধরা একদিন বসে থাকি যে কোচিং সকালে দেয় আর কি মর্নিং, তো কোচিং আসার পথে আমি ধৈরা বসে দেয় দুইটা থাপ পড়তে গেলে যে তোর কারণে আমি শেষ তোর তোকে আমি আদায় করে সারমি, পরবর্তীতে ওর সাথে ধাক্কাধাক্কি হয় ফার্স্ট ফার্স্টে, পরে ওই কথা কারোর কাছে বলে না, পরে কইছে যে তোর আমি শিখে দেবো, এখনো করতেছে অবশ্য আমার পাই নাই মানে এখনো পাইতেছে না কোনো সুযোগ পাইতেছে না, তো তবে ও আমার লাইফটাকে অনেক অনেকটাই নষ্ট করছে, অনেকটা সময় ওর জন্য আমি অবশ্য করছি, কারণ ইন্টারমিডিয়েটে ভালো টেস্টে আমার ভালো রাজা পাই নাই অনেকটা বুঝে নেই প্লাস ফিল ছাত্র, তারপর আমি টেস্টে খারাপ রাজা লেছে। পরবর্তীতে ওই এখান থেকে সুবর্ণার সাথে রিলেশন হওয়ার পরে আরেকটা মেয়ের সাথে আমার কথা হয়, ও এই কলেজেই পড়ে আমি না, তো ওর বাড়ি কলেজের পাশেই, তো ওর সাথে আমার রিলেশন হয়, ও জানে মানে ও জানছে সবগুলো, আমি ওর কাছে বলছি দেখো আমি যা করছি আমি এখন ভালো হয়ে যাবো গা, এটা হলো 2015 সালের লাস্টের দিকে কথা।
ওকে,
পরে বলছে আচ্ছা ঠিক আছে তো আমি ভালো হয়ে যাবো গা, তো তুমি যদি আমার সাথে রিলেশন করো, তার মেয়েটা রাজি হয়। তো মেয়েটার একটা দুর্বল জায়গা কি আমি ভালো মেয়েকে খুব কম ধরছি, মানে যারা একটা দুইটা রিলেশন করতো তাদেরকে আমি ধরতাম, কারণ ওরাই বেশি ফটে আর ওরাই খারাপ, আমি ভাবতাম যে যারা প্রেম করে তারাই তো খারাপ, তো ওদেরকে ফটাইলেই ওরা রাজি হবে, আমি ভালো কোনো মেয়েকে ফটাইতাম না, পরে আমি রাজি হলো যে আমার সাথে রিলেশন করবে, তো ওর সাথে রিলেশন করতেছে আরেকটা মেয়ে মিমি নামে, তো ও আমাকে আবার ফোর্স করে ফেলে, তো ফেরস করে পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমাকে ভাবতে দাও, পরে বলতেছে যে ঠিক আছে, এর মাঝে আবার আমার পরীক্ষা চলে আসে পলিটেকনিক্যালের ফাইনাল কয়েকদিন আগে, পরে আমি ওই মেয়েটাকে বলি মানে পরীক্ষা আসে আমি আবার ক্লাসে টেস্ট পরীক্ষা নাই, তো ওটা চলে আসে আর কি, তো ওটা আমি পরীক্ষাটা দিই, তো দেওয়ার পরে পরে ওই ও আমার সাথে যায় আমার কলেজটা দেখার জন্য, তো কলেজ থেকে একটু দূরে দূরে কলেজ পলিটেকনিক থেকে আর কলেজটা আমার একটু দূরে, তো ওনাকে আমি বলি যে দেখেন সবাই জেনে ফেলবে, তো আমার কথা হলো একসাথে তো আগে চালাইছে এখন তিনটা হয়ে যেতেছে সুবর্ণা আমিনা আর তোর মিমি, এখন তো ঝামেলা ফিরে যাবো কা, কারণ আবার দুইটাই করে এক ক্লাস আবার আরেকটা আমার ক্লাস, পরবর্তীতে আমি ওটাকে বোঝাই যে দেখো তোমরা তোমরা খাওয়া মুখা এখন আমি তোমাদের সাথে কয়েকদিন অফ থাকো, আমি এখন কথা বলে আমার লেখাপড়া নষ্ট হবে, পরে ও রাজি হয় না, পরবর্তীতে আমি মিমিকে আমি বোঝাই, পরে ও বোঝে না, ও আমার উল্টা ভুল বোঝে, আমি বলছি দেখো আমার ভুল বোঝার কি আছে আমি তো তোমার ভালোর জন্য বলছি, পরে ওইটা যে না তুমি জুট অন্য কারো জানালেন করো, তো আমি তো আমি যদি ফেমি করি তো তুমি আমার প্রপোজ করছো কেন বা আমার সাথে রাজি হয়েছো কেন, আমি তো তোমাকে বলি নাই, কিন্তু ওদিক দিয়ে আমি না কিন্তু ঠিকই আমাকে রিল লাভ করতেছে, তো ওর সাথে আমি একদিন দুদিন তিন দিন আসতে, ও সবচেয়ে বেশি ফেভার করতো মানে পরবর্তীতে ওর সাথে আমি এফার করি, পরবর্তীতে আস্তে আস্তে একদিন দুই তিন দিন প্রতিদিন রেগুলারলি ওর সাথে আমার ফিজিক্যালি হয়, আর ওদের যে মিমিকে আমি অনেকবার বোঝাই মিমি বুঝে না, কারণ মিমি আর একটা ছেলের সাথে রিলেশন করতো আমি জানতাম যে ওর একটা রিলেশন আছে, আর আমি কোনো মেয়েকে যখন প্রপোজ করতাম তার ব্যাপারটা সবকিছু জানতাম, আসলে মেয়েটা কেমন, মেয়েটা যদি ভদ্র হয় যেমন একটা কোনো মেয়ে একটা মেয়েকে আমি পছন্দ করছিলাম ও মেয়েটা খুব ভদ্র ছিল যেমন কারোর সাথে এর আগে রিলেশন করে নাই, পরে মেয়েটা রাজি হইতে গেছিল পরবর্তীতে আমি মানা করে দিয়েছি, দেখেন আমি তার সাথে টাইম পাস করতে যাচ্ছিলাম যে কারণ চাই নাই যে একটা ভালো সাথে নষ্ট হোক, কিন্তু যারা ইফতে আছে আমি তাদেরকে ইয়ে করতাম, তখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে বুঝলাম যে আসলে খুব খারাপ লাগতেছে জীবনটা, আসলে তাদের নষ্ট করে কোনো লাভ নেই, তারা আমি মিমিকে খুলে বলি, তারা মিমি আমার সাথে মানে পল্টি লয় যে তোমার সাথে আমার রিলেশন করবো না, তারা ভাবতেছে আচ্ছা তোমাকে তো আমি পছন্দ করি তুমি আমার পছন্দ করো, পরে আমি ওরে আশ্বাস দিলাম যে ঠিক আছে তুমি আমার লাভ, পরবর্তীতে ও আমাকে ঘৃণা করলো, পরে আমি ওরে ছেড়ে দিলাম, পরে সুবর্ণার সাথে এবারে ছেড়ে দিলাম, পরে এখন আমিনার সাথে আছিল, আমিনার সাথে আমি ব্যাকআপ দিয়ে দিয়েছি কয়েকদিন আগে এক দেড় মাস আগে, তো পরবর্তীতে একদিন আমি এখন কন্টিনিউ সাথে সে খুব কম মানে বেশি করতাম, তো আমার বড় ভাই আমাকে অনেক বোঝাইতো, আমার রুমমেট উনি বড় ভাই ছিল পলিটেকনিক গেলেন, তো ওনার আমাকে এখনো বোঝায় তুমি ছেড়ে দাও যা করছো বেরোতো, তোর ফ্রেন্ড সাইকেল আমার ক্লোজ ফ্রেন্ড ছিল জাহিদ সেফল ওরা আমাকে অনেক বোঝায় যে ছেড়ে দাও, পরবর্তী তুমি এখন ছেড়ে দিয়ে পরে বুঝলাম যে আসলে তুই একটা অ্যাপ্লাই করে দেখতে পারস গেলে সবার সাথে তোর ভুলগুলো শেয়ার করতে পারস, আমি অ্যাপ্লাই করলাম যেন আমার এই কথা শুনে কেউ যেন না করে আর কি, এই জন্য আমি এই মাঝে দিয়ে সুবর্ণার মাঝে দিয়ে আমি আর একটা একটা মেয়ে, তো উনি ফার্স্ট ইয়ারে পড়তো আর আমি তো সেকেন্ড ইয়ারে পড়তেছি, তো একদিন উনি দেখে বারান্দা দাঁড়ায় আছে খুব সুন্দর, তো একদিন আমার ফ্রেন্ড একটা সুজামিগের কথা আছে, ওর সাথে কি তুই রিলেশন করতে পারবি? এটা আমার তখন চলতেছে সুবর্ণার সাথে রিলেশন, মানে তাহামিনা তামান্না বাদ, মানে তামান্না পরে সুবর্ণা আসলো আর কি, তো সুবর্ণার সাথে সাথে এটা এরপরে তো আসলো মিনিয়ার আমিনা, তো তো বলতেছে তুই কি ওর সাথে রিলেশন করতে পারবি? তারা কেটেছে এতগুলো কলেজে ফোন করে নিলাম 27টা, আর এটার সাথে রিলেশন করতাম না কি তা কর, যে ঠিক আছে যা আমি এটার সাথে রিলেশন করে তোরা দেখে দেবো। আর ওই মেয়েটার যে একটা বড় ভাই আছে, ভাইয়া বললাম যে ভাইয়া উনি তো আমার আফু বলছিল ওনার নাম্বারটা লেগে, তখন আমার লজ্জা লাগে এই জন্য আমি বলতে পারতেছি না ওর নাম্বারটা, তো পরে বলতে আচ্ছা ঠিক আছে ওর নাম্বারটা মাথা আছে নিয়ে দাও, আর ওনার নাম্বারটা আমি নেই, তো নাম্বারটা নিয়ে আমি ওনাকে রাত্রে একদিন ফোন দিই যে আচ্ছা কেমন আছেন আপনি, তো পরে উনি বলতেছে ভালো কি আপনাকে চিনতে পারলাম না, পরে আমি একটুটুকু বলে ফোনটা কাটিয়ে দিই, ঘন্টাতে আমি একটা SMS করি যে আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি যদি আমার সাথে একটু কথা বলেন খুব ভালো হয়, মানে যদি SMS আমি আপনার সাথে সরাসরি কথা বলতে পারবো না, পরে বলতে কি প্রবলেম, পরে একদিন দুই দিন তিন দিন এভাবে এক সময় ফ্রেন্ড হই 5-6 দিন, তো এর মাঝে আমি কিন্তু সবাইকে চালাইয়া যাইতেছি সুবর্ণা বলতেন সবাইকেই, পরবর্তীতে ওই আমি ওকে ফোন দিই দিয়ে বলতেছে যে আচ্ছা যদি আমার সাথে একদিন দেখা করতে পারবেন, মানে মেয়ে বলতেছে, পরে বলতেছে আচ্ছা কোথায়, পরে কলেজে, পরে বলতে আচ্ছা ঠিক আছে আপনি আসেন, পরে উনি আসে, তাই ওনার ক্লাসটা হলো আমার ক্লাসের পাশে, তো উনি আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি বারান্দাতে দাঁড়ান, তো আমি আমার ওয়াশরুম থেকে আমার ওনার সরাসরি ওনাকে দেখা যায় ঝালানা দিয়া তাকাই, পরে দেখি যে উনি বলতেছে আপনি তো আমি তো আপনাকে দেখতেছি আপনি এই কাপড় পরে মানে এই ড্রেস পরে দাঁড়িয়ে আছেন, পরে বলতেছে কোথায় আপনি, পরে বলতেছে আমি ভিতরে আছি আমি সমস্যা নাই আমি আপনার সাথে এখন দেখা করতে পারবো না, তো পরে আস্তে আস্তে খুব ঘোরতর ভাবে উনি আমাকে ওনার ফ্যামিলির সাথে পরিচয় করাই দেয়, তো আমার কথা হলো যে আমি একটু তো বুঝতাম না যে উনি আমাকে আসলে মেরি লাভ করে ফেলে, কিন্তু আমি আমার ফ্রেন্ডের সাথে বাজে দাঁড়িয়ে, মানে ওর কথা হলো যে আমার এত ফটো বানাইব কেন, আমি এতগুলো ফটাইছি আর একটা মেয়ের ফটাইতে পারতাম না কোনো কথা হলো নাকি, পরবর্তীতে ওদেরকে আমি বলি সাইজ ওরা আমি ফটালিতে পারবো, তো ওদের কাছে আমি সবগুলো শেখ করি না, আর আমি কোনো মেয়ের যখন ফটো যায় বলি না, যদি বলে দেয় কারণ যদি ওরা যদি মেয়েটাকে বলে দেয় তাহলে মেয়েটা তো নাও করতে পারে রিলেশন, এই জন্য একবারে হইলে তারপরে বলি কোনো রিলেশন, তো পরবর্তীতে মেয়েটা আমাকে বিয়ে প্রস্তাব ফটায়, মানে এমনি ফোনে বলে যে আমি তোমাকে বিয়ে করবো, আমি মিথ্যা কথা বলি কারোর সাথে, আমি মানে যখন রিলেশন করতাম রিলেশনের সময় কারোর সাথে রিল পরিচয় দিলে কেউ ফ্রেম করতে চায় না, কারণ
কি পরিচয় দিতেন,
যেমন আমি বার্সিটিতে পড়তেছি বা আমি অনার্স করতেছি বা আমার এত বাবার এত টাকা অনেক টাকা, মানে অনেক যে ধরনের ফোটানোর প্রয়োজন আর কি, মেয়েরা কিন্তু টাকা পয়সা অথবা কোনো বড় ধরনের কিছু বললে ফুটে যায়, বড় বড় ভার্সিটির নাম বললে মেয়েরা খুব তাড়াতাড়ি ফোটে, আরে কাশিরি এত বড় ভার্সিটির একটা ছেলের সাথে রিলেশন করবো খুব গর্বের বিষয়, মানে মেয়েরা খুব তাড়াতাড়ি ফোটে।
আরো একবার বিরতি শব্দ প্রিয় শ্রোতা, আমরা 5 মিনিটের ছোট্ট একটি বিরতি নিতে চাই, যারা অপূর্বর মতো কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892, আমি আরো একবার বলছি 09613892892। 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর শেষ পার্টে।
FM 89.2 Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo, Recharge Yourself.
মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত, আপনারা শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো, যেখানে আজকে কনফেস করছে অপূর্ব এবং শোটির নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্স। আজকে অপূর্ব যে জায়গাটিতে রয়েছে সেটা অনেকের জন্যই হতে পারত, অনেকের জন্যই হবে হয়তোবা, কিন্তু যারা আজকে অনুষ্ঠানটি শুনবেন তাদের জন্যে যাতে না হয় সেজন্যেই আমাদের এই যাহা বলিব সত্য বলিব। আমরা খুব গর্ব করে বলতে পারি যে একজন বন্ধুও যদি যাহা বলিব সত্য বলিব শোনার পর ভুল পথ কিংবা অপরাধ পথের দিকে পা না বাড়ায় কিংবা ওই পথ থেকে সরে আসে সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। হ্যাঁ অপূর্ব,
একটা মেয়ে আপনার জন্য সুইসাইড করলো, তারপরেও আপনার মধ্যে কোনো ভয় কাজ করেনি, আপনি তো ফেসে যেতে পারতেন যে কোনো মুহূর্তে, আপনি 27টা সম্পর্ক করেছেন।
না আমি আসলে ভয় পাইতাম না, এই জন্য যে আমি ওই ওনারা আমাকে বেশি ভরসা দিত, যেমন খালা মাসুদ ভাই উনি, এরপরে আর একটা ওই যে রাজন ওর সাথেও এখন মাঝে মাঝে কথা হয়, তো উনিও আমাকে ভরসা দেয়, দুজন ভরসা দিত, তখন কোনো সমস্যা নাই তোরা আছে, তুই যত বড় অপরাধ করস আমার কাছে কিছুই না, আমার কাছে থানা পুলিশ, তো দেখতাম আসলেই যে কোনো ঝামেলা হলে ওনারা সবকিছু মিট করে দিতে পারত।
আপনি এখনো ড্রাগ নেন?
আমি হ্যাঁ খুব কম নেই এখন।
কি নেন?
আমি এখন বেশিরভাগই ট্যাবলেটটা খানা পড়ি, ইয়াবা
খান। হ্যাঁ টাকা আসে কোথেকে?
যেমন বাবা মা দেয় ওখান থেকে মারি, বা কোনো ধান্দা যেমন মিটিং মিটিং হলে ওখান থেকে আসে।
বাবা জানে যে আপনি এই ধরনের কাজ করে বেড়াচ্ছেন?
না কখনো জানে না।
এখনো জানে না?
জানে, সিগারেটও খাই না, খুব ভালো জানে, সবার কাছে আমি ভালো। হ্যাঁ
খুব ভালো ছেলে, এটা জানে। তো আপনি এগুলো করে আসলে কি মজা পান? মানে এই যে এই কাজগুলো একের পর এক করে যাচ্ছেন, 27টা সম্পর্ক, এতগুলো মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক, ড্রাগের মধ্যে আছেন, বড় ভাইদের সাথে যাদের সাথে মিশছেন তারাও খারাপ পথে আছে, আপনি বোঝেন যে কোনো মুহূর্তে আপনার জন্য একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে? একবার তো জেলেও গিয়েছিলেন।
হ্যাঁ, আসলে আমার মনটা কি স্যার সেদিকে লক্ষ্য করে না। আসলে কথা হলো, কেউ যেন আমাকে ছোট না বলতে পারে যে তুমি এই কাজটা করতে পারো না, এরকম বললে আমার মাথা তখন আর কাজ, মানে যেটা মনে হচ্ছে যেটা মানে যেটা অবাস্তব ওঠো করে ফেলতে পারি আর কি।
কেউ আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলে আপনি ধরনের কাজ করেন, এটা যে এক ধরনের মানসিক অসুস্থতা, এটা 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 কি আপনাকে কেউ কখনো বলেছে?
না, এটা কখনো বলেনি আমাকে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ডক্টর তাজুল ইসলামের কাছে, যিনি পুরো অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন এবং মূল্যবান মতামত এই মুহূর্তে প্রদান করবেন। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, বিশেষ করে অপূর্বকে চ্যালেঞ্জ দিলেই অপূর্ব এই কাজটি করত, এই ধরনের প্রবণতা শুধুমাত্র আজকে যিনি গেস্ট এখানে আছেন তার মধ্যেই না, আমি আমার বন্ধু মহলেও দেখেছি, হয়তো আপনার জীবনদশায় আপনি অনেককে দেখেছেন। এটা আসলে কি ধরনের সিমটম, সাইকোলজির ভাষায় কোনো কিছু বলা যায় কিনা কি এটাকে, বাট এক ধরনের মানসিক রোগ কিনা, কি বলবেন আপনি?
আমাদের আজকে আমাদের কি অপূর্ব, তার কাহিনী গুলো একটা অনেকটা অপূর্ব। একটা 20-25 বছরের ছেলে বিয়ের আগ থেকেই 25-27 মেয়ের সঙ্গে যদি সম্পর্ক করেন, শারীরিক সম্পর্ক তৈরি করেছে, এবং কোনটাই প্রেমেরও না বিয়েরও না। আমরা মনে করি আমরা রক্ষণশীল সমাজ, আমাদের এখানে ছেলে মেয়ে বিয়ের আগে কোন রকমের শারীরিক সম্পর্ক করে না বা যৌনতার ব্যাপারে তারা একেবারে অসুস্থ থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের পরিবারে সামাজিক কথা কারণে আমরা সেটি আশা করি, কিন্তু ভিতরে ভিতরে অন্ধকারে এই যে এরকম আমাদের এখনকার উত্তিপোষে ছেলেমেয়েরা যে শারীরিক সম্পর্ক, যৌন সম্পর্কের ব্যাপারে যে অনেক বেশি আগে গেছে, এই চিত্রটা আমরা সামনে থেকে হয়তো দেখতে পাচ্ছি না। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক সময় জানতে পারি সেটা ঘটত। যেটা বিশেষ বিষয় হচ্ছে সে কিন্তু ছোটকালই যে বিয়ে বাড়িতে বিড়াল মারা দেখতে গিয়ে সে দেখছে যে স্বামী সম্পর্কটা কি সেক্সুয়াল সম্পর্ক, তখন তার হয়তো উচ্চ বয়স ছিল, যে বয়সে শারীরিক এবং যৌন বিকাশটা খুব দ্রুত হয় কৈশোরকালে, সেই বয়সে যদি যৌন সুস্থি দেওয়া বা যৌন উত্তেজক অভিজ্ঞতা দিতে যায় তাহলে কিন্তু সেটা একটা নেশার পর্যায়ে পড়ে যায়। আর পরবর্তী পর্যায়ে তার এক বন্ধু তাকে সঙ্গে বাড়ি করছে যে তুমি এই মেয়েকে যদি তুমি পথেরা তুলেই যদি জয়েন করতে পারো, হ্যাঁ, তাহলে তোমাকে বাড়ি থেকে দিতে যাবে এবং তাকে টাকা পকেট দেওয়া হবে, এবং তার হয়তো রক্ত হোক বা অন্যান্য কনভিন্সিং ক্ষমতা আছে যার ফলে সে কিন্তু সেই মেয়েকে ঠিকই করতে ফেলেছে এবং সেই বাড়িতে দিতে গেছে। যে বাড়িতে দিতে যাওয়া দুটা জিনিস লক্ষণীয়, আমি আবারও বলছি, মাদকাসক্তি বলেন অথবা যৌন আসক্তি বলেন অথবা যে কোনো আসক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রণোদনা হচ্ছে ব্রেনে আনন্দ মজা পাওয়া এবং রিওয়ার্ড পাওয়া। এক ব্যাপারটাই হচ্ছে একটা বড় ধরনের আনন্দের ব্যাপার, সেটা যেভাবে হোক, আর একটা হচ্ছে বাজিতে জিতে যাওয়া, অন্য মেয়েদেরকে অর্জন করতে পারা, তোমরা দেখো তোমরা আমি তোমাদের কাছে আমি জিতলাম, 10টা 12টা বা আশেপাশে সব ছেলেকে হারিয়ে সে মেয়েকে অধিকার করতে পারে, সে মেয়েকে তার উপরে নিয়ে আসতে পারে ফিল করে, এবং সেটার জন্য সে কমনও রাখত, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত, ভিডিও করত, সে কিন্তু বাস্তবতা করতে পারত। এই যে সফল হওয়া, এই কাজে সে যে সফল হতে পারছে এবং সবার সামনে সে যে বীর হিসাবে দাঁড়াতে পারছে, এইটা তাকে তার ব্রেনকে প্রণোদনা দিত, তার ব্রেনকে রিওয়ার্ড দিত, ইনসেন্টিভ দিত, যেটাকে আপনাকে বাজি বলতেছেন। বাজিতে জিতে গিয়ে মানুষ, আমরা তো জুয়ার খেলাকে আমরা একটা রোগ বলি, ইম্পালসিভ ডিসঅর্ডার, আর সেখানে যে কাজ করে এই বাজি দরে জিতাটা সেখানে কাজ করে। যদি বাজিতে সে অনেকক্ষণ হাঁটতো আর মাঝে মাঝে জিততো তাহলেও কিন্তু এটা একটা নেশার পর্যায়ে যাইত, ব্রেন কিন্তু সেভাবেই তাকে উদ্ভূত করত, তাকে রিওয়ার্ড হিসাবে ইনসেন্টিভ নিত। আর এখানে তো সে প্রতিক্ষাত্রী বা বেশিরভাগ ক্ষেত্রেই সে জিতে গেছে, সে থেকে গেছে এই যে তার ভিতরে এই যে জিতার প্রবণতা ছিল, হিরো হওয়ার প্রবণতা ছিল এবং বাজি ধরে সে জিতে যাওয়ার তার অভিজ্ঞতা ছিল, এগুলি তার ব্রেনকে নেশাগ্রস্ত মানুষের চেয়েও বেশি তাকে মহত্বস্ত করে রেখেছে এবং সে একের পর এই কাজ করে গেছে। এর ভিতরে দুটা ঘটনা ঘটে গেছে, যে একটা মেয়ের সঙ্গে কাজ করতে গিয়ে হয়তো প্রেমিকের সঙ্গে তার দ্বন্দ্ব হয়েছে এবং কি নিশ্চয়ভাবে সে আরেকজনকে দিয়ে তাকে হাস্তা করতে গিয়ে সেই ডিস্টেন্সটাকে মেরিয়ে ফেলেছে। আরেকটা ঘটনা জানলাম যে সে একটা মেয়ের সঙ্গে এই শারীরিক সম্পর্ক করতে গিয়ে তাকে প্রেমিন করে ফেলেছে এবং স্বাভাবিকভাবে মেয়ে তখন তাকে বিয়ে দিয়ে চাপ দিচ্ছে, কিন্তু সে বিয়ে করতে চায়নি, অভিনয় করতে সে স্পষ্টতারক, সেটা তাই করেছে। আর ওই মেয়েটা সেরকম মনে করেনি, সে কিন্তু তারপরে সুইসাইড করেছে ঘটনার জন্য। এরকম আমাদের যারা শুনছেন অনুষ্ঠানগুলি যারা শুনছেন তাদের অনেকেরই শিক্ষা নেওয়ার কথা যে আমরা তাহলে আমাদের সমাজে যে আমরা যে লুকোচুরি বলি আমরা মুসলিম এলাকা আমরা বলি আমরা এশিয়ান মানুষ আমরা স্বাস্থ্যের মতন বেলাপনা করি না এরকম করি না সেরকম করি না কিন্তু আমাদের সমাজে আমরা যে কত সার্ভিস যে অনেক বেশি ভিতরে ভিতরে খারাপ হয়ে যায় চলে গেছে সে খবরটা আমাদের নিতে হবে এইগুলি থেকে আমাদের রক্ষা করতে হবে আমাদেরকে এই মুহূর্ত থেকে এই নেশা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমরা আশা করি আমাদের পরিবার এবং সমাজের মানুষ আরো বেশি সচেতন হবে তাহলে এইরকম অঘটন অনেক কমিয়ে আনা যাবে
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য
আপনাদের সবাইকে ধন্যবাদ
বেশ কিছু এস এম এস পেয়েছি সোহাগ দিবাড়িয়া থেকে লিখেছে ভাইয়া অপূর্বকে মানসিকভাবে সুস্থ বলে মনে হচ্ছে না ওর বিবেক কাজ করে না ওর চিকিৎসা দরকার মিথিলা লিখেছে কিছু ছেলে আছে যারা মেয়েদেরকে বাজির বস্তু মনে করে এটা অসুস্থতা ছাড়া আর কিছুই না স্টোরিটা শুনে যদি কেউ একটু শিখত তাহলে ভালো হতো শ্রাবণ মিরপুর থেকে লিখেছে অপূর্বকে ক্ষমা করার কোনো কারণ নেই অনেকগুলো মেয়ের সাথে সে খারাপ ব্যবহার করেছে দুটি খুনের প্রত্যক্ষ মদতদাতা সে এবং ওর শাস্তি হচ্ছে অনিবার্য রাতুল ভাইয়া আজকের স্টোরি থেকে ছেলে মেয়ে সবারই কিছু না কিছু শেখার আছে প্রত্যেকেরই সতর্ক হওয়া উচিত মনির ফার্মগেট থেকে লিখেছে ভাইয়া জেবিএস আমাদের সমাজে গোপনে অনেক কাজ করে যাচ্ছে আমরাও আছি জেবিএসবির সাথে এবং জেবিএসবি কে তিনি কিওর মেশিন বলেছেন মানে প্রতিকারের এক ধরনের মেশিন বলেছেন অনেক অনেক ধন্যবাদ মনির আপনাকে এবং সে কথাটা আমরাও বলতে চাই যদি জেবিএসবি আপনাকে বিরত করে ভুল থেকে অপরাধ থেকে সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া অপূর্ব বেশ কিছু টেক্সট আমরা পেয়েছি কেউ কেউ আপনাকে গালমন্দ করেছেন কি বলার আছে আপনার
হ্যাঁ আমি বলবো যে যারা আমার মতো অনেকেই ভুল পথে আছে আমার কলেজে অনেকেই যে সাত আটটা একসাথে রিলেশন করতেছে তো ওরা যেন আর জীবনে কারো মেয়েদের জীবন নষ্ট না করে
বা মেয়েরা এখনো তো স্টিল ভুল পথে আছে
হ্যাঁ আমি এখন
তাহলে আপনি স্টিল ভুল পথ থেকে আরেকজনকে আপনি কিভাবে সাজেশন দেন আমি আপনি কি করবেন ভবিষ্যতে সেটা বলেন আমাদেরকে
আমি এখন থেকে তো সব ছেড়েই দেবো যে লাইফে এক কাউকে যদি পাই জীবনে যে আমার এই সবকিছু
জেনে আছে যা বলিব সত্য বলিব তো এসছেন আপনি কি কারোর সাথে বাজি ধরে এসছেন
জি না
নিজে থেকে এসছি
হ্যাঁ আমি নিজে থেকে আসছি আমার এগুলো ভুলগুলো মাঝে মাঝে আমার খুব কষ্ট দেয় কোনো আমার কারণে একটা মেয়ে নষ্ট মারা গেছে এবং অনেক মেয়ের জীবন আমি নষ্ট করছি আমি একটা ছেলেকে আমি এক মারার সাথে জড়িত ছিলাম এই জন্য তখন আমি খুব কষ্ট
পাই দুটো মানুষের সাথে সরাসরি আপনি দুটো মানুষের মৃত্যুর জন্য আপনি সরাসরি দায়ী
জি
এটা আপনি বুঝেন
হ্যাঁ
একটা জীবন কতটা মূল্যবান একটা পরিবারের কাছে সৃষ্টিকর্তা কত যত্ন করে আমাদেরকে দুনিয়াতে পাঠান সেই দুটো প্রাণ আপনি ঝরে ফেললেন এবং স্টিল আপনি খারাপ কাজগুলোর মধ্যে আছেন আপনাকে কি মনে হয় যে সাধারণ মানুষ যারা শুনছে তারা ক্ষমা করবে
এটা জানি ক্ষমা পাত্র না
যে উপলব্ধি থেকে আপনি এখানে এসছেন আপনার ভোকালটা আমরা চেঞ্জ করে দিয়েছি আপনার নামটা আমরা চেঞ্জ করে দিয়েছি আপনার পাবলিক সিকিউরিটির জন্য কিন্তু এটা ঠিক যে আপনি যে ধরনের অপরাধগুলো করছেন সেই অপরাধ আপনি কন্টিনিউ করতে থাকলে আপনার বিপদ সন্নিকটে এটা আপনি মনে করেন
জি
আপনি তারপর জেলে গিয়েছেন আপনি যে কোনো মুহূর্তে একটু ভয়াবহ রকমের বিপদে পড়ে যেতে পারেন তাহলে আপনি এখান থেকে সরে আসছেন না কেন
আসলে আমি পরিস্থিতিতে বাধ্য হয়ে গেছিলাম এখনো আছি পরিস্থিতিতে কারণ আমি ছাড়তে ছিল আমাকে ছাড়তে পারতেছি না খবর নাই যে আসলে কি করতেছি তো আমি যদি উনি জানে যে যদি কোনো রিলেশন করি তাহলে খুব কাজ কম দেয় যে আমি এটা নিয়ে ব্যস্ত থাকি তো উনি আবার লাভ এগুলা বেশি পছন্দ করে
প্রিয় শ্রোতা একটা বিষয় আপনাদেরকে বলি বহুগামিতা এক ধরনের অসুখ এক ধরনের অসুস্থতা এটা এটাতে যারা ঢুকে যান তারা এখান থেকে বের হতে যথেষ্ট সময় নেন কারণ আমাদেরকে ডক্টর তাজুল অনেক আগেই বলেছেন ড্রাগ মস্তিষ্কের যে জায়গাটায় কাজ করে এই বহুগামিতা বহু রকমের শারীরিক সম্পর্ক ঠিক একই জায়গায় কাজ করে তাহলে বুঝুন একজন ড্রাগ অ্যাডিক্ট একটা মানুষকে সারাতে কত সময় লাগে ঠিক একইভাবে বহুগামিতা থেকে বের হয়ে আসতেও কি পরিমাণ সময় লাগে খুব বড় রকমের কাউন্সেলিং মোটিভেশন এবং খুব বড় রকমের যদি লাইফে চেঞ্জ না আসে এই জায়গাটা থেকে বের হওয়া খুবই 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 কঠিন যারা জেঁচে না বুঝে অন্যায় করে ধরনের ভূকামিতায় যান তাদের জীবনটা যে কতটা দুর্বিষহ হয় সেটা যারা যান তারাই খুব ভালো করে জানেন এবং এখান থেকে আপনারা যদি কেউ থেকে থাকেন বের হয়ে আসতেই হবে আপনার বয়স কত এই মুহূর্তে
আঠারো বছর বয়সে
ও এতগুলো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে সাতাশটার মতো সম্পর্ক এবং ও কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে কারণ যাদের সাথে ওর সম্পর্ক বিশেষ করে ও যাদের নাম বলল তারা তো এক ধরনের অন্ধকার জগতে আছে আর অন্ধকার জগতে যারা থাকে তারা যখন কারো হাত ধরে তাকে সেই অন্ধকার জগৎ থেকে বের হতে দেয় না এবং শেষ পর্যন্ত আসলে কোথায় যাবে কি হবে সেটা একেবারেই অনিশ্চিত সেই অধ্যায়টা না হয় আমরা নাই জানলাম শুধু একটা কথাই বলার আছে যে ওর মতো ভবিষ্যৎ বা ওর মতো ভুল যেন কেউ না করে
প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানটি শেষ করবার আগে বরাবরের মতো রাজু স্মরণাপন্ন হব। দেখা যাক রাজু এই সপ্তাহে কার চিঠি বা মেইল আমাদেরকে পড়ে শোনায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ সবাইকে। আমি যাহা বলিব সত্য বলিবর নিয়মিত একজন শ্রোতা। আমি আমার নামটি প্রকাশ করতে চাই না, ঢাকা থেকে বলছি। প্রতি বছরই সারা দেশে বর্ষবরণ অনুষ্ঠান হয়, আর ঢাকাতেও চলে সারা দিন ব্যাপী নানান আয়োজন। এই অনুষ্ঠানেই আমরা খুব খারাপ একটা কাজ করি। দু তিন বছর আগে ওই দিন প্রচুর মেয়ে সেজে গুজে বাইরে বের হয়। আমরা কয়েকজন বন্ধু মিলে সেই সমস্ত মেয়েদের দেখে খারাপ কথা বলি, আর সে কারণেই ওই দিন অনেক মেয়েও প্রতিবাদ করেছিল। এমনকি দুজন মেয়ে আমার বন্ধুকে জুতা মারতে চলে আসে। ঠিক তখন বুঝতে পারিনি, বিষয়টি খুবই উপভোগ করছিলাম। কিন্তু যখন আমার বন্ধুর বোনকে অন্য ছেলেরা খারাপ কথা বলছিল আর বন্ধুর বোনটি কান্না করছিল, ঠিক সেই মুহূর্তে আমার বিবেক জাগ্রত হয় এবং আমি বুঝতে পারি যে আমরা যেটা করেছি সেটা চরম অন্যায় করেছে, খুবই খারাপ এবং বাজে একটি কাজ করেছে। এই কাজগুলো আমার মতো অনেকেই করেন, কিন্তু আমি চাইব যে এই সমস্ত কাজ যেন আর কেউ না করেন। মেয়েরা বাইরে আসলে তাদের যেন কেউ খারাপ কথা না বলেন, কেননা সে হতে পারে আমার বোন কিংবা আপনার বোন। সবাই অনেক ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ এই বন্ধুটিকে যিনি কনফেস করেছেন এখানে। আপনার এই অনুভূতি লাখো মানুষের অনুভূতি হোক। সবসময় একটি কথাই বলি, একজনের কাছ থেকে আমরা যেন শিখি। একজনের অপরাধ আমাদের সবার জ্ঞানের দুয়ার যেন খুলে দেয়, যেন আমরা সেই বিপদ থেকে নিজেদেরকে, সেই অপরাধ থেকে, সেই ভুল থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। প্রিয় শ্রোতা, শেষ করতে চাই আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। যাবার আগে আপনাদের সবাইকে সতর্ক করছি এরকম ভুল থেকে, অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য। আজকের মতো শুভরাত্রি আর জি কিবরিয়া, সাউন্ড এডিটর মঞ্জু এবং আর যে রাজুর পক্ষ থেকে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিয়েছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই, যাহা বলিব সত্য বলিব। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।